exclusively on FusionBD.com.
প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রবিবারের রাতের সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সারা দেশব্যাপী। আমাদের এই অনুষ্ঠানটিতে মানুষ, শ্রোতারা বলবো মানুষ, মানুষ তো অফকোর্স, তারা নিজের জীবনের সিক্রেটসগুলো এখানে রিভিল করে, ভুলের জায়গা থেকে, অপরাধের জায়গা থেকে, যাতে করে তার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করে। আজকের সিক্রেটসে আমরা প্রথমেই যাকে পাচ্ছি তিনি হচ্ছেন নাইম। আমি কথা না বাড়িয়ে নাইমের কাছে যাব। নাইম, আপনার পরিচয়টা প্রথমে একটু জানিয়ে নেবেন।
জি, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান নাইম।
ডাকনাম হচ্ছে নাইম।
জি।
বয়স?
17 বছর।
17 বছর। জেলা কোথায়?
জেলা সিরাজগঞ্জ। জেলা
সিরাজগঞ্জ। জেলা।
জি।
ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখব যে কিভাবে আপনি অপরাধের দিকে গিয়েছেন বা আপনার যে সিক্রেটসগুলো সেগুলোর জন্ম হয়েছে কিভাবে।
জি।
তারপর ঘটনাগুলো আমরা শুনব এবং এগুলোর পরিণতি সেটা আমরা জানব। শুরু করুন আপনি।
জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হলদিগড় গ্রামে। ওখানে আমি বড় হয়েছি, ওখানেই আমার পরিবারের সবাই ওখানে থাকত। ছোট থেকেই আমি অনেক চঞ্চল প্রকৃতি ছিলাম। প্রাইমারিতে ভর্তি হই, তারপরে এইভাবে ধীরে ধীরে প্রাইমারি শেষ করে ক্লাস ফোরে যখন পরীক্ষা দেই, ফোর থেকে ক্লাস ফাইভে উঠি। ক্লাস ফাইভে উঠে পরীক্ষা দেওয়ার পরে আমি বৃত্তি পরীক্ষা দিই। বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পাই না, আমি 4.75 এরকম একটা পয়েন্ট পাই। তারপরে ওখান থেকে ক্লাস সিক্সে হাই স্কুলে ভর্তি হলাম। আমাদের ওখানে একটা হাই স্কুল, ওখানে ভর্তি হলাম। তো ওখানে ভর্তি হওয়ার পর ভালোই ক্লাস করতেছিলাম। ক্লাস করতে করতে সবাই দেখি আমার ফ্রেন্ডরা সবাই মানে রিলেশন করতো, এটা আমি ওটার বিষয়ে খুব ইন্টারেস্টিং ছিলাম যে ওরা কিভাবে রিলেশন করে। আমি একটু 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 বুঝতে শুরু করছি যে রিলেশন ব্যাপারটা কি আসলে। তারপরে আমি ওদেরকে বলতাম যে তারা সবাই রিলেশন করেছে, আমার একটা রিলেশন করে
ক্লাস সিক্সে।
ওদের বলতাম যে আমাকে একটা রিলেশন করাই দে। তো ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে, একটা যখন রিলেশন করবি তখন তাহলে একটা মেয়ে পছন্দ কর। তো তখন একটা মেয়ের আমার খুব পছন্দ হয়। ক্লাসে প্রত্যেক ক্লাসে আমার দিক তাকায় থাকতো সবসময়।
আপনার ক্লাসমেট ছিল?
জি জি, ক্লাসমেট ছিল। ওর নামটা ছিল মিম।
ওকে।
সবসময় তাকায় থাকতো, আমি এই জিনিসটা বুঝতাম না যে কিসের জন্য তাকায় থাকতো। পরে অনেকদিন এইভাবে অনেকদিন কেটে গেল। তারপরে ওই মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে তুমি আমার দিক কেন তাকায় থাকো। পরে মেয়েটা কিছু বলে না, কোনো কথাই বলে না, জাস্ট শুধু হাসে। তো আমি ফ্রেন্ডের সবাইকে এই কথা বললাম যে ও তো কিছুই বলে না। পরে ওরা বলল যে মেয়েটাকে তোকে আসলেই বোধ হয় ভালোবাসে, এই কারণে মানে কিছু বলতে চাইতেছে না এখনই। পরে অনেকদিন চলে গেল, এক সপ্তাহ পরে আমাকে একটা চিঠি দিলাম। চিঠিতে আমি আমার মনের ভাষা কিছুটা লিখলাম, তারপরে বললাম যে তুমি আমাকে ভালোবাসো কিনা।
ক্লাস সিক্সে থাকতে।
পরে ও আমাকে চিঠির উত্তর দিল। আমি এখানে শেষে লিখছিলাম যে চিঠির উত্তর দিও। পরের দিন ক্লাসে ও আমাকে একটা জাস্ট বই বললো যে নাইম একটা বই নিয়ে যাও। পরে বই দিল, বই পৃষ্ঠা উল্টা দেখলাম যে ওখানে চিঠিটা রয়েছে। চিঠির ভিতরে দেখলাম যে ওইগুলো লিখছে যে আমি তোমাকে ভালোবাসি, যেদিন থেকে তোমাকে দেখছি সেদিন থেকে আমার খুব ভালো লাগছে তোমাকে, জাস্ট তোমাকে কথাটা বলতে পারিনি এই কারণে তোমার দিকে তাকাইছিলাম। এইভাবে আমাদের রিলেশনটা মোটামুটি ভালোই কাটতেছিল। চিঠি আদান প্রদান করতাম, SMS লিখতো।
ও কি এগ্রি করে নিল, মানে সম্মত হলো আপনার সঙ্গে?
জি জি জি। ও আমাকে মানে ছন্দ লিখতো, সুন্দর সুন্দর ছন্দ লিখতো, আমিও ছন্দর রিপ্লাই দিতাম। এভাবে করে রিলেশনটা ক্লাস সেভেনের দিকে যায়। আমাদের ক্লাস সিনিয়র এক বড় ভাই ক্লাস টেনে তখন পরীক্ষা দিবে আর কি, ওই বড় ভাই আমাকে একদিন ডাক দিল যে নাইম এদিকে আসো, শোনো, বলল যে তোমার মিমের সাথে কি সম্পর্ক। পরে বললো ভাই যে আমি, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি। পরে বললো যে তোমাকে এইবার জাস্ট বারণ করতেছি যে ওর সাথে ফার্দার আর কখনো কোনো কথা বলবে না, যদি কথা বলো তাহলে তোমার সমস্যা হবে, জাস্ট এটুকুই বলে দিল। তারপরে আমি মিমকে এসে বললাম যে দেখো বড় ভাইটা এরকম এই কথা বললো, তাহলে তুমি কি করবা। পরে ও বললো যে আমি তো বড় ভাইটাকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। সে যাই,
বড় ভাইটা কে ছিল?
ক্লাস টেনে সিনিয়র বড় ভাই আর কি।
সিনিয়র এক বড় ভাই।
জি জি। খুব মানে নেতা টাইপের একটা লোক ছিল, তো সেই কারণে ও আমাকে বললো যে যাই হোক আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, যাই হওয়া যাক আমাদের রিলেশনে কিচ্ছু হবে না, তুমি শুধু অটল থেকো। পরে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। পরে একদিন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে যে তোরে না বলছিলাম যে ওর থেকে দূরে থাকতে, ওর সাথে কথা না বলতে। পরে ও আমাকে মানে একটা থাপড় দেয়। থাপড় দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে স্যারকে বলি, স্যার বড় ভাইটা আমার মারছে, পরে বললো যে কিসের কারণে মারছে, অন্য কারণ অন্য কথা বলে, ওই রিলেশনের কথা ব্যাপারটা আমি হাইড করে রাখি, ওখানে বলি না, অন্য ব্যাপার বলি, পরে স্যার আর কিছু বলে না, ওই বিষয়ে স্যার আর কোনো ডিসিশন নেয় না। পরে ওই মেয়েটা একদিন স্কুলে আসে, সেদিন আমিও ছিলাম ওর সাথে, আমি তারপরে কন্টিনিউয়াস যোগাযোগ তেমন একটা করতাম না, শুধু দেখা মানে দেখা করতাম, কথা বলতাম না।
আচ্ছা,
এরকম ভাবে কাটতে থাকলো। হঠাৎ একদিন শুনলাম যে ওই বড় ভাইটা, সিনিয়র যে বড় ভাই, সেই মেয়েটা, সেই ছেলেটা ওই মিমকে ধরে একটা কিস করছে সবার সামনে, ক্লাসরুমের ভিতরে যায়, সবার সামনে একটা কিস করছে।
ওকে,
সেই কথাটা ও স্যারকে গিয়ে বলছে, স্যার বলছে আচ্ছা ঠিক আছে, কোন বড় ভাই তুমি আমার দেখা দিও। পরে দেখা দিছিল, স্যার এই বিষয়ে খুব একটা কেয়ার করে নাই, পরে জাস্ট এইভাবে কাটতে থাকলো, আমি তো ওকে ভালোবাসি, এভাবেই সময় যেতে থাকলো, কিন্তু আসলে কথা বলাটা হয় না, শুধু মানে দেখা এইটাই আর কি। ফার্স্ট রিলেশন ছিল তো, এ কারণে বলতে পারিনি, অনেকদিন ই করলাম, ক্লাস এইটে উঠে আর একটা মেয়েকে পছন্দ হল, সেই মেয়েটাকে আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, আমি নিজে প্রপোজালটা না দিয়ে আমার একটা ফ্রেন্ডকে বললাম যে মেয়েটাকে ভালো লাগে, মেয়েটার নাম ছিল মুঞ্জিলা, তো ওকে বললাম যে দোস্ত মেয়েটাকে তো খুব ভালো লাগে, তো ওকে আমার সাথে রিলেশন করবে, ও বলল যে ওকে বল, গিয়ে বল, তারপরে দেখিস নি, ও বলবে যে আচ্ছা ঠিক আছে রিলেশন করবে। পরে ওকে বললাম, ও গিয়ে বলল যে আমার ফ্রেন্ড নাইম তোকে খুব পছন্দ করে, তুই গিয়ে ওর সাথে রিলেশন করবি। পরে মেয়েটা সাথে সাথে মানে হ্যাঁ স্বীকার করে দিছে, পরে ওর সাথে মোটামুটি ভালো রিলেশন শুরু হয়ে গেল। আমি এভাবে করতে করতে ক্লাস এইটে তখন মানে এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে, তো আমাদের পাশেই একটা কেন্দ্র ছিল, ওখানে আমাদের পরীক্ষা হবে, তো ওখানে গিয়ে একটা ওকে একটা ওই গিফট দিলাম আমি, ওটার সাথে একটা চিঠিও দিলাম, ওকে বলছিলাম যে তুমি রিপ্লাই দিও পরে।
মানে আপনার মিমের সঙ্গে সম্পর্কটা শেষ করে দিলেন আপনি?
না, তখনও মন থেকে ভুলতে পারি নাই, মানে জাস্ট ব্রেকআপ হয় নাই। মানে
ব্রেকআপটার পিছনে কারণটা আপনি কি বলবেন, ওই ওই যে ঘটনাটা আপনি বললেন ওই ঘটনাটাই ছিল না?
জি জি, ওই ঘটনাটাই আমার মনে খুব প্রভাব ফেলছে এই ঘটনাটা।
এটার জন্য তো মিম দায়ী ছিল না?
জি, আমি ওই ছেলেটাকে দায়ী ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ ওই ছেলেটা একটু মানে দুষ্টু টাইপের, একটু টাইপের ছিল,
ঠিক আছে,
সেই কারণে আমি ওই রিলেশনটা তার আগেনি। তারপরে ওর সাথে কথাবার্তা হয়, তারপরে স্কুল ক্লাস এইটে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে জাস্ট মোটামুটি দিনগুলো ভালোই কাটছিল। পরীক্ষার পরে আমরা প্রাইভেট থেকে সবাই মিলে নৌকা ভ্রমণ পিকনিকে গেলাম, তো পিকনিকে যাওয়ার সাথে কথা হলো, অনেক কথাই হলো, ওর ফোন নাম্বারটা চাইলাম, বললো যে আমার কোনো পার্সোনাল ফোন নেই, তুমি এমনি আমার সাথে দেখা করে কথা বলবা। তারপরে ওখান থেকে হলো কি যে আমাকে বাড়ির কেউ দেখতে পারত না, আমার চাচা চাচিরা আমাকে দেখতে পারত না, এই কারণে আমার আব্বা আম্মা সবাই সিদ্ধান্ত নেয় যে বাড়িতে আর থাকবো না, মানে মনের দুঃখে সবাই বলে যে ঢাকায় চলে যাব। পরে 2015 সালের ডিসেম্বরের দিকে আমরা সবাই ঢাকায় চলে আসি, ঢাকার আশুলিয়া, সাভার আশুলিয়াতে জামগড়া আছে না, ওইখানে, ওইখানে আমার এক ভাইয়ের বাসা ছিল, তো ওইখানে ভাইয়ের সাথে যোগাযোগ করে ওখানে একটা আমরা বাসা নেই, ফ্যামিলি বাসা নেই, তো ওখানে থেকে আমরা ভালোই দিনকাল কাটতেছিল। ওখানে ক্লাস টেনে এসে এখানে ভর্তি হলাম ঢাকায়, ঢাকা গাজীচর AM হাই স্কুল অ্যান্ড কলেজ, ওখানে ভর্তি হলাম, ওখানে ক্লাস করতে শুরু করলাম। নতুন নতুন স্কুলে যাই, আমার তেমন ফ্রেন্ড নাই, একটা ফ্রেন্ড অল্প কিছুদিনের মধ্যে একটা ফ্রেন্ড হলো, নাম ছিল মুন্না, ওর সাথে ভালোই সম্পর্ক হলো, পড়াশোনা মোটামুটি ভালোই কাটতেছিল। তারপরে একটা মেয়ের সাথে মানে সম্পর্ক বলতে কি, মানে একটা মেয়েকে খুব পছন্দ হয় আমার, ওই মেয়েটা আমার দিক তাকায় থাকতো ক্লাসে, আমি আর একটা ফ্রেন্ড, ওর নাম ছিল সাব্বির, তো আমি ওকে বললাম যে তুই যেভাবে ওর সাথে আমার রিলেশন করাই দিবি, ও আমার মানে অতীতের কথা কিছু জানতো না, তো ওকে বললাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও বলল যে তাহলে ওর নাম্বার আছে, তাহলে ওর নাম্বারটা তুই নে। পরে ওর নাম্বারটা দিল, আমি ওকে ফোন দিলাম, অনেকদিন ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করে না, এরকম করে এক সপ্তাহ কেটে গেল ফোন রিসিভ করে না, তারপরে একদিন হঠাৎ করে ফোন রিসিভ করলো, তারপরে বলল কে, আমি বললাম যে আমি মাহমুদুল হাসান নাইম, বলল কি আপনার বাসা কোথায়, মানে প্রথম চিনে না আর কি, তারপর সবকিছু বললাম, পরে আমাকে চিনল যে ও ঠিক আছে। পরে কথা অনেক কথা বলতে 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 পরে আমি ওকে মানে প্রপোজ করি যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তো বললো যে সম্পর্ক তো এত তাড়াতাড়ি হয় না, যাই হোক তুমি বলছো আচ্ছা আমি ভাবে দেখতেছি। পরে আমি বলছি যে ভাবা ভাবে কিছু নাই, তোমাকে আমি ভালোবাসি, জাস্ট এটাই সত্যি, তুমি এখন কি বলো। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমাকে 2 মিনিট সময় দাও, আমি ভেবে তারপর বলতেছি। পরে 2 মিনিট পরে আমাকে বললো যে আই লাভ ইউ, আমিও ভালোবাসি তোমাকে, এইভাবে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে সম্পর্ক মোটামুটি ভালোই কাটতেছিল। আমাদের একটা সম্পর্কের একটা ই ছিল কি, যে আমরা স্কুলে গিয়ে কথা বলতাম না, কেউ কারোর সাথে কথা বলতাম না, জাস্ট তাকায় থাকতাম, মানে চোখে চোখে কথা বলতাম, সরাসরি মুখে মুখে কথা বলতাম না, যাতে আমাদের এমন একটা ছিল যে আমাদের সম্পর্কটা যেন কেউ না জানে, শুধু আমি আমার ওই সাব্বিরের ফ্রেন্ডটা আর সুমাইয়া, এই তিনজন বাদে আর কেউ জানত না। এভাবেই সম্পর্ক, মানে আমি ওর বাসায় যেতাম মাঝে মাঝে, ওদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতাম, আমার বাসার সাইডে বসে থাকতাম, গল্প করতাম। তারপরে আবার ফোন থেকে আমার ছবি আমি ওকে দেই, ও আমার ওর ছবি আমার ফোনে দেয়। দেওয়ার পরে সম্পর্ক মোটামুটি ভালোই কাটতেছিল। ও একদিন বলল যে চলো একদিন বেড়াইতে যাই। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, কোথায় বেড়াতে যাবে? পরে বললো যে নবীনগর, চলো বেড়াতে যাই। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে বললাম কখন বের হবা? ছয়টার দিকে সন্ধ্যায়। পরে বললাম যে তোমার কোনো সমস্যা হবে না? কয় না, আমি বলছি যে আমার একটা বান্ধবীর সাথে বই কিনতে যাবো একটা, এই কথা বলে বাড়ি থেকে বের হবা। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে ও আমাকে ফোন দিল, বাসার সামনে ওইদিকে একটা রিক্সা নিয়ে দাঁড়াইছিলাম, ওর সাথে চলে আসলাম। আসা ঘোরাফেরা করার পরে চলে আসলাম, রিক্সাতে উঠে বাসায় ব্যাক করলাম। তো সারাক্ষণ, মানে তখনও ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক কিছুই হয় নাই, জাস্ট আসার সময়, মানে সেদিন আবার বৃষ্টি ছিল, খুব বৃষ্টি, বাসের মধ্যে খুব বৃষ্টি ছিল। তো বাসের মধ্যে মানে যখন বিদ্যুৎ চমকায় শব্দ হয়, মেঘের গর্জন শব্দ হয়, তখন ও আমাকে জড়ায় ধরে, জড়ায় ধরে আমি সারা রাস্তা বাসে আসি। আসার পরে জামগড়ায় ওখানে আমার পরে ও বললো যে আমার একটা বই কেনা লাগবে, গ্রামার, ইংলিশ গ্রামার। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে ওকে একটা গ্রামার বই কিনে দিই আমি। তারপরে বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করা মানে রিক্সার উপরে ওকে বললাম যে দেখো অনেক কিছু তো হলো, তো তুমি আমাকে একটা কিস দাও। পরে বললো না এসব আমার পছন্দ না, এগুলো বলতো। পরে বললাম কি হয়েছে, কি কোনো সমস্যা নেই, দাও না একটা, মানে ও রাজি হয় না। অনেকক্ষণ পরে আমি ওর সাথে একটু রাগারাগি করলাম, বললাম যে আচ্ছা তুমি থাকো, আমি তোমার সাথে যাবো না, আমি চলে গেলাম। তখন ও রাজি হয়ে যায়, রাজি হয়ে তখন আমাকে একটা কিস করে, আমি ওকে একটা কিস করি। তারপরে ওখান থেকে আমরা বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করে সম্পর্ক ভালো চলছিল, ও ফোন দেয় আমিও ফোন দেই, কথা হয়। হঠাৎ করে ও আমাকে ফোন দেওয়া অফ করে দেয়, ফোন দেয় না আর। আমি ফোন দিলে ফোন বন্ধ পাই, কোন সময় ফোন খোলা পাই না। স্কুলে স্কুলে যাই, স্কুলে গেলেও আগে তাকিয়ে থাকতো, এখন আর তাকিয়ে থাকে না, কথাও বলে না। তাই আমি জিনিসটা ব্যাপারটা বুঝলাম না যে আসলে জিনিসটা কি হয়েছে। পরে ওকে আমার ফ্রেন্ডকে বললাম যে ও আসলে আমার সাথে কথা বলে না কেন, কি হয়েছে, কি সমস্যা, ওর আমাকে ভাল লাগে না কিনা, কিসের জন্য আমার কথা বলে না। তো বললো যে ওর সাথে কথা বলে দেখ। তো আমি বললাম যে ও বলছি কিন্তু ও তো কিছুই বলে না, কিন্তু আমার সাথে কথাই বলে না, আমার অ্যাভয়েড করে চলে। পরে এইভাবে অনেকদিন কেটে যায়, ওর চিন্তা মোটামুটি মাথা থেকে ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আর কি। তা আমার যে ফ্রেন্ড ছিল মুন্না, ওর সাথে এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যে করিনি আমরা দুজনে একসাথে, সবই করতাম, মানে সিগারেট খাওয়া, বাসায় মানে স্কুলে না গিয়ে বাসায় আড্ডা দেওয়া, আমি সব কাজ ওর সাথে করতাম, মানে স্কুলে না যেয়ে ঘোরাফেরা করতাম, সিনেমা হলের ছবি দেখতাম, তারপরে আবার ঈশাতে যাইতাম, নবীনগর ওইখানে মানে ওই খারাপ মেয়েরা থাকতো ওদের নিয়ে ছবি দেখতাম, ওদের সাথে খারাপ অ্যাফেয়ার করতাম, মানে খারাপ সম্পর্ক আর কি, এগুলো করতাম। মাঝে মধ্যে আমরা স্কুল মিস করে ওগুলো করতাম, এমন একটা কাজ করতাম যে সেই কাজটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্কুলের যে মানে বেতন আদায়ের রসিদটা না, সেটাতে আমরা কি করতাম, মানে মূল কপি আর কি, ওইটাতে আমরা জাস্ট বাড়ায় লিখতাম।
এটা বাড়ি থেকে নিতেন?
জি জি, ওটা বাড়ি থেকে নিতাম, মানে নিজের পার্সোনাল খরচের জন্য। আমি টাকা পয়সা খুব একটা তেমন নিতাম না, মানে আমি বাড়িতে টাকা চাইলে বলতো যে যা টাকা হয় তোর আব্বু যা দিয়ে আসবেন, এরকম কথা বলতো। তখন মানে মুন্না এসে বলতো জানতি এই বিষয়ে টাকা লাগবে, ও টাকা দিতে হবে। পরে মুন্নার কথা বিশ্বাস করে ও টাকা মানে বাড়ি থেকে টাকা দিত, তখন টাকা নিয়ে আমরা হলে ছবি দেখতে যাইতাম, ঘুরতে যাইতাম, এই বিভিন্ন খারাপ জায়গায় যাইতাম আর কি। আর একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের নাম হচ্ছে কাউসার। অনেকদিন আগের থেকেই বলছে যে আমরা মানে আমাকে এইভাবে মানে এই খারাপ কাজটা করান লাগবে আর কি, ওর খুব ইচ্ছা ছিল যে এই কাজটা করার। যে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, পরীক্ষা, এসএসসি পরীক্ষা,
মানে এর আগে আপনি নিজে ইনভলভ ছিলেন এই কাজটাতে?
জি জি, মানে আমি অনেক আগে থেকে এইসব কাজ করতাম আর কি। তো আমি ওদের বলছিলাম ও এইসব মানে আমার এই বিষয়ে উৎসুক হয়েছিল। পরে বলছিল যে আমরা যাব। পরে আমি ওকে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমরা যাব। পরে পরীক্ষার পরে আমরা গাজীপুর চৌরাস্তায় একটা মানে আবাসিক হোটেল আছে, ওইখানে যাই। ওখানে গিয়ে আমরা তিনজন, আমি, মুন্না, কাউসার, তিনটা ফ্রেন্ড যাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
বিরতির পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে আমাদের গেস্ট যিনি রয়েছেন তার কাছে ফিরছি। নাইম,
যার পরে ওরা ফার্স্ট এই কাজ এর আগে কোনোদিন করে, মুন্না করছে কিন্তু কাজও কোনোদিন করে নাই। পছন্দ করার পর আমি ওই মানে ওখানে একটা ম্যানেজার ছিল, ম্যানেজারটার নাম ছিল হলো ছোট ভাই। তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কারণ আমি আগেও যাইতাম, আমি প্রত্যেক মাসে দুইবার করে করে যাইতাম, এরকম রেকর্ড ছিল, তিনবারও যাইতাম। তো ওর সাথে ই করার পরে ওকে ঢুকা দেই, আমি আর মুন্না বাইরে বসে থাকি। ঢুকা দেই মানে বেশি না, 10 মিনিট পরেও বের হয়ে আসে, মানে মন টন খারাপ। পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, পরে বললো যে মেয়েটা ভালো না, মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করছে। পরে ও রাগ হয়ে বাইরে বের হয়েছে, আমাকে বলছে যে না মেয়েটা কোন কিরকম মেয়ে দিলে যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। পরে আমি ছোট ভাইকে বললাম যে তোমার খবর আছে, তোমার টাকা দেবো না, তোমার এতদিন ধরে সিনিয়র, আমার একটা নতুন ফ্রেন্ড আছে, আমি বলছিলাম যে ও যেন ওর সাথে যেন ভালো ব্যবহার করে, তাও তুমি এরকম করলা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে আমার ফ্রেন্ডের খুব রাগ, মানে আমাকেও বকাঝকা করতেছে যে তোমার বিশ্বাস করে তুমি তোমার এখানে আসলাম, তুমি এরকম কাজ করলা। পরে গিয়া আবার মেয়েটাকে বুঝায় তারপরে ই করছে। তারপরে ওখান থেকে চলে আসি, আসার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বাড়িতে চলে আসি। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি, এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে, মানে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে মুন্নার একটা ফ্রেন্ড ছিল, মেয়ে, নাম ছিল মুক্তা। ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যে কোনো বিষয়ে কথাবার্তা বলতো। পরে ও আর ছবি দেখাইলো আমারে, পরে বললো যে দেখতো মেয়েটাকে কেমন লাগে। পরে বললাম তো মেয়েটা তো ভালোই। পরে বললাম যে কি হয় কয় ফ্রেন্ড। পরে বললাম যে ওর সাথে রিলেশন করায় দে, মানে ও মেয়েটা সহজে রাজি হয় না, অনেক সুন্দর মেয়ে তো সহজে রাজি হয় না। পরে আগে বললো যে আমি আপনাকে আগে দেখবো, তারপরে যদি হয় তাহলে করবো, না হলে নাই। পরে ওকে বললাম আচ্ছা ঠিক আছে দেখা করবে, ঠিক আছে। পরে গিয়ে দেখা করলাম, মুন্নাকে সাথে নিয়ে দেখা করলাম। দেখা করার পরে আমি তো মেয়ের দেখে পুরাই পাগল, মানে অসম্ভব সুন্দর চেহারা। ওর আমাকে পছন্দ হয়েছে কিনা জানি না, সেটা হয়তো পরে বলবে, কিন্তু আমার ওকে খুব পছন্দ হয়েছে। পরে বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসলাম। আমি ওই মুন্নাদের বাসার থেকেই মানে এসএসসি পরীক্ষা দিচ্ছি, ওখানেই থাকছি, ওখানেই খাওয়া দাওয়া করছি মুন্নাদের বাসায়। খুব আমার ভালো ফ্রেন্ড ছিল আর কি। তো এইভাবে রিলেশন, মানে রিলেশন বলতে কি, ও আমাকে বলছে যে আমি একজনকে খুব ভালোবাসি, তো ও আমাকে ভুলে গেছে, অন্যজনকে বিয়ে করছে। আমি ওকেই মন থেকে ভালোবাসছিলাম, ওর জায়গায় আমি কাউকে দিতে পারবো না, এই কথাটা বলে আমাকে, বলে যে আমি ফ্রেন্ড হিসেবে থাকবো। পরে আমার তো এরকম ই ছিল না, আমার ইচ্ছা ছিল যে আমি যেভাবে ওর সাথে রিলেশন করবো। তো এইভাবে করতে করতে ও পরে বলল যে ও কোনো মতে রাজি হয় না। পরে আমি এক কাজ করি, মানে হাত কাটি, এই যে এখনো আমার দাগ আছে হাতে, অনেক রক্ত বের হয়। তারপরে ওকে ফোন দিয়ে বলি যে, এটা আমি বলি না, মুন্না বলে যে ও তো বিলেট দিয়ে অনেক পোজ দিছে হাতে, তো তুই কি সত্যি করে বল যে তুই ওকে ভালোবাসিস কিনা। পরে ও বলে যে এইসব কি, এসব তো আমার পছন্দ না, ভালোবাসবে ঠিক আছে কিন্তু এসব নিজের ক্ষতি করবে, এগুলো তো পছন্দ না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে পছন্দ না, তাহলে আমি তো ভালোবাসি কিন্তু ও তো কিছু বলে না। পরে অনেক দিন যাওয়ার পরে ও আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে ভালোবাসি। বলার পরে আমি তো খুব খুশি, ফোনে অনেকক্ষণ মানে সারা রাত ফোনে কথা বলতাম। এভাবে করতে করতে সম্পর্কটা মোটামুটি ভালো, বেড়াইতে যাই, এখানে যাই, ওখানে যাই। তারপরে ও আমাকে একদিন বলে যে তুমি এখন কোথায়। পরে আমি তখন ক্রিকেট খেলতেছি আমাদের এখানে। পরে ও বলল যে তুমি আমাদের বাড়িতে আসো, আমার বান্ধবীর মানে আমার ফ্রেন্ডের মানে ই তো বাদ যেত, আমাকে ই দিয়ে দাও, মেহেদি দিয়ে দিতে হবে। আমি মোটামুটি আমার চাচাতো বোন আছে, ওদের মেহেদি দিয়ে দিতাম, বলতাম, বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তো মেহেদি দিতে পারি, তে আসবো। পরে বললো যে সন্ধ্যায়, বললাম যে আচ্ছা ঠিক আছে। খেলাধুলা শেষ করে সন্ধ্যার সময় বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হয়ে পরে ওদের বাসায় যাই। যাওয়ার পরে দেখি অনেক লোকজন আর ফ্রেন্ডরা আছে সবাই, তো ওকে আমাদের মানে চোখের উপরে বসে ওকে মেহেদি দিয়ে দিই। তারপরে আমি ওকে বলি, দেখো আমাদের সম্পর্কটা এরকম ভাবে হয়েছে, তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি কি আমারে দিবা? পরে ও বলছে যে যদি দেওয়ার মতো হয় তাহলে দেব। পরে আমি বললাম যে দেখো আমি তো তোমাকে বিয়ে করবই, জাস্ট তুমি আমাকে এই কাজটা করতে দিবা, মানে অ্যাফেয়ারটা এই কথাটা বলি। পরে ও প্রথমে রাজি হয় না, বলে যে যদি তুমি আমারে মানে ফাঁকি দিয়ে যদি চলে যাও। পরে আমি ওকে অনেক কসম টসম কাটি, অনেক ক্রিয়াটিরা করি ওর সাথে, মানে সেদিন রাতে ও আমাকে আসতে বলে, আমাদের বাসায় আসতে বলে। তারপরে ওর সাথে আমি রাতে অ্যাফেয়ার করি। তারপরে আমি মানে রাত তখন 3টা বাজে, তখন ওর বাসা থেকে চলে আসি, আমার বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরে এই ব্যাপারটা মুনার আব্বা বলছিল যে নাইম অত রাতে কোথায় গেছিলা, আমার সকালে আমারে বলে আর কি। পরে বলছিলাম আঙ্কেল আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, আমার খুব ভালো বন্ধু তো একটা বই নেওয়ার জন্য গেছিলাম, তে ও আসতে দিল না, এই কারণে আসতে একটু দেরি হয়েছিল, এ কথা বলে কাটা দিতাম। কিন্তু ওই মুনার আব্বু মানে আমার পিছনে লেগে থাকতো সবসময়, যে আমি কি করি, কোথায় যাই, কি করি না করি। একটা কথা কি মানে মুন্নার যে কোনো কাজের জন্য আমার কাছে শুনতো যে ও কি করে, পড়াশোনা কিভাবে করে না করে, পড়াশোনা করে নাকি শুধু ঘোরাফেরা করে, এরকম কথা বলতো। তো মুন্না তখন কি করতো, ও একটা বিবাহিত মেয়ে ছিল, মানে ওদের বাসায় ভাড়া থাকতো, ওরা এখনকার স্থানীয়, ওদের বাসায় ভাড়া থাকতো, ওই মেয়েটার সাথেও রিলেশন করে, বিবাহিত কিন্তু একটা মেয়েও আছে, ছোট্ট একটা মেয়ে আছে, তো ওর সাথে সম্পর্ক করে, তো ওখানে মাঝে মধ্যে বেড়াতে যায়, আমারও নিয়ে যায়। ওরা ছিল খুব গরিব, একদম গরিব, মেয়েটা মোটামুটি সুন্দরী ছিল।
আপনি এত অল্প বয়সে যে এতগুলো এরকম অনৈতিক সম্পর্কের মধ্যে জড়াচ্ছেন, আপনি কি এটার খারাপ রেজাল্ট কি হতে পারে এগুলো কি জানতেন বা কারো কাছ থেকে কখনো শুনেছেন?
না, এগুলো আমি সম্পর্কে জানতাম না। আমার
কাজটা করছেন এটা, সেটা তো আপনি যেটা করছেন সেটা ভালো লাগার মতোই বিষয়, কিন্তু নৈতিকভাবে তো এটা অন্যায় কাজ, এ কাজটা করা উচিত না, এটা ভালো কাজ না, এরকম শিক্ষা কি কারো কাছ থেকে পেয়েছিলেন কখনো?
এরকম আমার ভাই বলতো, কারণ আমার ভাইয়ের সাথে খুব ফ্রিলি ছিলাম, তো ভাই বলতো যে মানে আমি আমার ফোনে অনেক মেয়ের নাম্বার সেভ করা থাকতো, বলতো যে এত কার মেয়ে, কোন মেয়ের নাম্বার, পরে এইসব কথা বলতো যে কোরআনে কিন্তু আছে যে এরকম খারাপ মেয়েদের সাথে, এরকম অনেক মেয়েদের সাথে এরকম খারাপ অসামাজিক কার্যকলাপ করলে কিন্তু নিজেরই পরে ফল ভোগ করতে হবে, পরে ভবিষ্যৎ জীবনে যে বউটা হবে সেও কিন্তু ওই রকমই হবে, যে এরকম কথা বলতো। এইভাবে করার পরে মুন্না ওই মেয়েটার সাথে রিলেশন খুলল, ও ওই মেয়েটার সাথে মানে অসামাজিক করে ওই কাজটা। তারপর এইভাবে করতে করতে ওই ঢাকায় প্রথম যে মেয়েটার সাথে রিলেশন হয় আমার, ওই সুমাইয়া নাম যে ছিল, ওর কথাটা মানে ওর পর্যায়টা আসুক, তখন ওর সাথে রিলেশন তো মোটামুটি ব্রেকআপ হয় না, ও আমার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। তারপরে হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড, নাম ছিল আরিফ, তো আমাকে ফোন দিয়ে বলে যে নাইম শুনছিস ওই সুমাইয়া কিন্তু ফাঁসি নিছে, সুসাইড করছে, এই কথা বলে।
তো তারপর আপনি জিজ্ঞেস করতে চাইলেন না কেন এটা করলো?
জি জি, আমি বলছিলাম যে ও কিসের কারণে সুসাইড করলো। পরে ও বলল যে আসলে হয়েছে কি, ও খুব জেদি ছিল, পরে শুনলাম যে ওর আব্বামার সাথে কিরকম একটা পারিবারিক বিষয়ে একটা ঝগড়া হয়েছিল, এই কারণে কাউরে কিছু না জানায় রুমের ভিতরে যায় গলায় ধরে দিছে। পরে এই কথাটা আমার, এই সম্পর্কের কথাটা আমার বাসার সবাই জানতো, তখন ঢাকায় সবাই ছিলাম, তখন সবাই জানতো। পরে ভাইরে বলি যে ভাই এই কথা সময় এত এরকম ফাঁসি নিছে, তো ওর লাশটাকে দেখতে যাব। পরে ও বললো না যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু তুই ওর সাথে রিলেশন করছিলি, হয়তো মানে পুলিশের আইন লোকের হয়তো কোনো একটা সমস্যা হবে, যাওয়ার দরকার নেই, তাই আমি ওখানে যাই না। ও মারা যাওয়ার পরে আমার অনেক কষ্ট লাগছিল, কারণ ঢাকায় এসে আমি প্রথম ওর সাথে রিলেশন করি, খুব খারাপ লাগছিল ওর কারণেই, বিশেষ করে ওর কারণেই আমি আরো বিড়ি সিগারেট খাইতাম, বন্ধু বান্ধবের সাথে বাজে সময় কাটাইতাম, গাঁজা খাইতাম, মদ খাইতাম, এসব মানে সব খারাপ কাজে লিপ্ত হইতাম আর কি, মনের দুঃখে যে আমার গার্লফ্রেন্ড এইভাবে আমাকে ছেড়ে চলে গেল। এই কারণে দেখ এইভাবে যাইতে যাইতে আমি ধীরে ধীরে খারাপের দিকে আরো অগ্রসর হতে থাকি, যত প্রকার খারাপ কাজ আছে এইভাবে করতে থাকি, তখন আমার মানে অপরাধ বোধটা নিজের মধ্যে ছিল না বিবেক, আসলে কি জিনিস সেটা আমি জানতাম না, যে আসলে এইসব অপরাধ করলে কি হবে না হবে এগুলো আমি জানতাম না, শুধু খারাপ কাজে লিপ্ত হতাম। তারপর আর একটা কথা বলি, ঢাকায় ফার্স্টে যখন আমরা আসি, আসার পরে যে ভাইটার মানে যে বলছিলাম কথা যে ওই ভাইটা মানে ভাইয়ের বাসায় থাকি আর কি, ওই ভাইয়ের একটা মেয়ে ছিল, মানে এমনি রক্তের সম্পর্ক না, এক ধরনের বাগ্নি ছিল আর কি দুঃসম্পর্কের। আমি যখন পড়াশোনা তখন ক্লাস টেনে যখন ওখানে পড়াশোনা করতাম তখন ওই সুমাইয়ার আগের আর কি, তখন ও আমার সাথে কথা বলতো বিভিন্নভাবে ই করতো, ও তখন ক্লাস সেভেনে পড়তো, তখন আমাকে, আমি কিন্তু ওর মামা হই এই বিষয়টার মাথায় ছিল না, ও আমাকে বলতো যে মামা আপনি প্রেম করেন না এরকম বিভিন্ন কথা বলতো। পরে আমি বলি যে দেখো, ওর নাম ছিল সাথী, পরে ওকে বলি দেখো আমি কিন্তু তোমার মামা হয়, তুমি যেসব যে কোনো কথা বলবে একটু সাবধান হয়ে বলো, সম্পর্কের দিকে একটু ই করে বলো। পরে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই। তারপরে ও আমাকে বিভিন্ন কথা বলতো যে আমি একজনকে এরকম ভালোবাসতাম, তো ও আমাকে ছেড়ে গেছে, এখন আর একজনকে খুব পছন্দ হয়েছে কিন্তু বলতে পারতেছি না, এরকম এরকম ভাবে আমাকে ই করে বলতো, উস্কা উস্কা বলতো যে আমার কাছে দাঁড়ায় আছে অথচ আমার মনের কথা বুঝতে পারে না, এরকম এরকম বলতো। তো আমার সাথে প্রায় মানে দাঁড়াতে সামনাসামনি একদম গা ঘেসাঘেসি করে এসে দাঁড়া থাকতো, কথা বলতো। তা আসলে এই জিনিসটা আমি মানে ওই সময় আমার মামা ভাগ্নি পরিচয়টা মানে আমার মন থেকে ই হয়ে যায় যে ও যখন চাইতেছে সম্পর্ক করার জন্য, আমি তো সবকিছু বুঝতেছি যে ও আমার সাথে সম্পর্ক করার জন্য ই করে, পরে আমাকে বলে যে না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এরকম কথাটা বলে।
এটা আপনার কত নম্বর সম্পর্ক ছিল তখন?
এটা ঢাকা যায়
এই যে যখন আপনাকে এই ভদ্র মেয়েটার নাম কি?
মেয়েটার নাম ছিল সাথী।
সাথীর আগ পর্যন্ত আপনার রিলেশনশিপ কয়টা হলো?
আগে ছিল দুইটা, সাথীর দিয়ে তিনটা।
তিনটা এবং এছাড়া অসংখ্য মেয়ের সঙ্গে আপনি অনৈতিকভাবে মিশেছেন।
জি জি জি।
বয়স কত তখন আপনার?
বয়স তখন 14 বছর।
14 বছর, 14 বছরে অসংখ্য মেয়ের সঙ্গে আপনি মিশেছেন।
জি জি।
আমি একটা জিনিস বুঝতে পারি না, এই বিষয়টা আমাদের সমাজে এতটা ভাইরাল কিভাবে হচ্ছে? মানে আমরা কি প্রপার এডুকেশন আমাদের ছেলেমেয়েদেরকে দিতে পারতেছি না, নাকি আমাদের এই যে এক ধরনের এটা সোশ্যাল ট্যাবু, মানে সামাজিকভাবে এইগুলো বিষয় নিয়ে কথা বলাটা আমরা এক ধরনের অন্যায় মনে করি যে কোনো জায়গাতেই, সেই ব্যাপারটা ওদেরকে মানে প্রপার এডুকেশন দিচ্ছেন আসলে বিষয়টা কি? কারণ দেখুন, ওর যেই সামাজিক ব্যাকগ্রাউন্ড সেই জায়গা থেকে আসলে এই ধরনের রিলেশনশিপে যাওয়াটা কিন্তু কঠিন, কারণ ওর যে ইকোনমিক স্ট্যাটাস সেই জায়গাটা থেকে আসলে খুব বেশি ইজি না। আপনি আপনার বাবা কি করতেন?
জি, আমার বাবা লুঙ্গির ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো।
চিন্তা করে দেখুন, ওর বাবা একজন ব্যবসায়ী এবং খুব বড় মাপের ব্যবসায়ী না, এরকম একটা ফ্যামিলিতে সে বড় হয়ে যেখানে নীতি নৈতিকতাই মূল জায়গায় হওয়ার কথা, কারণ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কিংবা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেমেয়েদের এথিক্যাল জায়গাটাই সবচেয়ে স্ট্রং থাকে এবং এটাই তাদের সম্পদ, মানবিক সম্পদ বলি বা চারিত্রিক সম্পদ বলি বা অর্থনৈতিক সম্পদ বলি, যেটা সারা জীবন তারা ক্যারি করে। এইরকম একটা জায়গা থেকেও আমরা এরকম ছেলেমেয়েদেরকে বড় হতে দেখছি যেখানে 14 বছর বয়সে তার অসংখ্য মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং একের পর এক সে রিলেশনশিপে যাওয়াচ্ছে। এগুলো কি ফ্যামিলি মেম্বাররা কেউ বুঝত না আপনার?
জি, কিছুটা বুঝত, আবার কিছুটা বুঝত না। আমার মা জিনিসটা একটু বুঝত,
মা কিছু বলতো না আপনাকে?
বলতো,
বড় ভাই ছিল আপনার?
জি, বড় ভাই ছিল।
বড় ভাই বুঝত?
বড় ভাইও মোটামুটি কিছু
বলতো না আপনাকে?
বলতো, তা আমি ওদের কথা খুব একটা কেয়ার করতাম না।
মানে বড় ভাই সেরকম কর্তৃত্ব ছিল না আপনার উপর? তাহলে
ছিল, আমাকে অনেক শাসন করতো, গায়ে হাত তোলা বলতে কি আমার ভাইয়ের ছিল অনেক মানে মায়া ছিল আমার প্রতি।
যাই হোক, সামহাও আপনাকে কন্ট্রোল করতে পারে নাই, কারণ আপনি তো 14 বছর বয়সে তো পয়সাও পাওয়ার কথা না, এই পয়সাগুলো আপনি সামহাও ম্যানেজ করতেন।
জি জি।
ওকে, হ্যাঁ বলেন। তারপর সাথীর বিষয়ে কথা বলছিলেন।
জি, সাথী তারপরে ওইভাবে আমাকে রিলেশনের ব্যাপারটা বলে, আমিও তখন ওকে বলে দিই। তারপরে সেদিন রাতেই আমি ওকে বলি যে তুমি আমাকে একটা কিস করো, তো তখন বলে যে না আজকে না অন্যদিন। পরে আমি রাগ করে ওদের বাসার থেকে চলে আসি, তখন অন্য একটা বাসা নিছি, তখন তো ওখানে সকালে মানে রাতে যা শুয়ে পড়ি, সকালে ওখানে থাকি, সকালে বসে আছি রুমের ভিতরে, তখন দেখি সাথী আমাদের বাসায় এসে আসার পরে রুমে ঢুকছে। আমার রুমে তখন কেউ ছিল না, আমি এমনি বসে ফোন টিপতেছিলাম, তখন এসে ও বলে যে রাতে কিস করতে চাইলে না, এখন কিস করো। পরে তখন আমি ওকে একটা কিস করি। মিন টাইম তখন এক সেকেন্ড যদি একটু মানে লেট হয়, তাই আমার আব্বু তখন ওই জিনিসটা দেখে ফেলে, কিন্তু সেই সময় আমরা মানে দুজন আলাদা হয়ে যায়, সরে পড়ি।
ওকে,
তখন ই করার পরে মানে তারপরে বাসায় চলে আসে। আসার পরে ওর সাথে মোটামুটি ওদের বাসায় সব সময় থাকতাম, যখন দেখা হইতো তখনই কিস করতাম, কিন্তু ওই খারাপ অনৈতিক সম্পর্ক তখন এখন জড়াই নেই। ওকে একদিন বললাম যে তোমার সাথে আমি এটা করব, পরে বলল যে ঠিক আছে। ও একদিন সময় দিল যে 14 ফেব্রুয়ারি, বললাম আচ্ছা ঠিক আছে। 14 ফেব্রুয়ারি রাতে তো ওর আব্বু আমার ভাই, ওর একটা বড় ভাই ছিল আর ছোট দুইটা ভাই ছিল, ওর আর আব্বা আমার ছিল সবাই, ও আসলে বাসায় একা থাকতো সব সময়, আর ওর সবাই গার্মেন্টসে চাকরি করত। সেই জিনিসটা আমার সামর ছিল প্লাস পয়েন্ট, আমি যখনই যেতাম ফ্রি পাইতাম, একা একা পাইতাম, সবসময় ওর সাথেই করতাম। পরে একদিন ওই 14 ফেব্রুয়ারি রাতে ওদের বাসায় ছিলাম, আমার আব্বা আমার সবাই ছিল, ওরা সবাই ছিল। পরে ওরা বলে যে ওর আব্বা আমা বলে যে একটু বাজারে যাবো, বাজারে যাওয়া অনেক জিনিসপত্র কেনা লাগবে, তো সাথে তুই রুমের ভিতরে পর, নাম বাইরে থেকে দরজা লাগাই দে, বাইরে থেকে তালা দিয়ে দিই, বাড়ি থেকে তালা দিয়ে দেয়, ওরা ওর আব্বা আমার সবাই বাজারে চলে যায়। তো এই মুহূর্তে আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে এসে আব্বা আমার সবাই চলে আসে, এসে খাওয়া দাওয়া করি, ইশারক তো একটু একটু পরে, ইশারা আজানের নামাজ টামাজ পরে একটু পর পরে খাওয়া দাওয়া করে আমি আর বাড়িতে মানে এক সেকেন্ডও দেরি করিনি, সাথে সাথে আমি ওদের বাসায় চলে আসি। আসার পরে তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, পরে ওকে বললাম যে তোমার সাথে যে চাবি আছে ওই চাবিটা দাও, আমি এটা খুলি, দরজাটা খুলি, তালাটা খুলি। পরে ওর কাছ থেকে চাবিটা নিয়ে তালাটা খুলে ভিতরে ঢুকে পড়ি, ঢুকে আবার তালা দিয়ে দিই ভিতর থেকে। তো ওর সাথে ওই সামাজিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হই আর কি। ওর আব্বু আসে, ওর আব্বু এসে দরজা নক করে, পরে আমি তখন কি করবো আর বুঝতে পারি না, তখন আমি মানে চোখের নিচে মানে লুকিয়ে থাকি আর কি। থাকার পরে পরে আর আব্বু এসে বলে যে কি পড়তেছিস নাকি, পরে বলে যে হ্যাঁ পড়তেছি। আমার তো ভয়ে একদম মানে গলা টলা শুকিয়ে গেছে যে এখন কি কাজ করি, হঠাৎ যদি মানে চোখের নিচে যে একটু দেখে উকি মেরে দেখে তাহলে তো শেষ। ওরা আব্বার কিছু বলে না, ওর যে ছোট ভাই ছিল হাফিজ মাদ্রাসা পড়াশোনা করত, তো ওখানে ই করে, ওর আব্বু তখন মানে ওর জন্য ভাত নিয়ে যায়, ইশারের নামাজ পর পরই ওর জন্য মানে ওখানে ভাত নিয়ে যায় খাওয়া দাওয়া, মানে রাত 10টার দিকে আসে, 10টার দিকে আসে, তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে রুমে বাইরে থেকে আবার তালা লাগা দেয়, আমি ভিতরে থাকা অবস্থায় আবার অনেকবার ওর সাথেই হয় গল্প টল্প করি, টিভি দেখি, বিভিন্ন এটি করে তারপরে চলে আসি ওখান থেকে। এইভাবে ওর সাথে প্রায় 2-3 মাসের মতো ওর সাথে আমার সম্পর্ক ছিল। তারপরে ও কি কাজ করত, ও আমার ফোন নিয়ে বিভিন্ন রং নাম্বারে কথা বলতো, আমার সাথে সম্পর্ক করতো, বিভিন্ন ছেলের সাথে রং নাম্বারে কথা বলতো, কথা বলতো। তারপরে ওর একটা ফুফাতো ভাই ছিল, একদিন ওদের বাড়িতে আসে, আসার পরে
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. বিরতির পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আমাদের গেস্ট যিনি রয়েছেন তার কাছে ফিরছি। নাইম,
আসার পরে মানে সবাই জানতো যে ফুফাতো ভাই ফুফাতো খালাতো বোন, কি সম্পর্ক, ভালো সম্পর্ক কি আর করবে, জিনিসটা সবাই অত কেয়ার করে না। একদিন ওই সাথী রুমে শুয়েছিল, পরে ওর ফুফাতো ভাই ও আসে মানে ওর সাথে খারাপ ই করে আর কি। ই করার পরে অনেকদিন মানে বুঝতে পারে না এই জিনিসটা আর কি। অনেকদিন পরে সাথী তখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পরে তারপরে ওর বাবা মা যখন টের পায়, পরে ও সবকিছু ওর বাবা মাকে বলে যে এই এই কারণে এটা হয়েছে, তখন জিনিসটা ওরা মানে বড় বড় পর্যায়ে চলে যায় এখন কি করবে। পরে ওই সাথী ওর আব্বা মুখ সবকিছু বলার পরে ওরা সব মানে ওই ছেলেটাকে ই করে আর কি, যে যাওয়ার হয়ে গেছে এখন আমার মেয়েকে বিয়ে করো। পরে ওই ছেলে আর ওই মেয়েকে বিয়ে করে না, মানে অনেক টাকা দেওয়ার কথা বলে যে 5 লাখ টাকা দেবো তারপর আমার মেয়েটাকে নেও, কারণ এত বড় একটা সর্বনাশ করছে এখন লোক সমাজে মুখ দেখাবো কি করে, আমাদের একটা মান সম্মান আছে না। ও তারপরে ও নিষেধ করে, বলে না, পরে ওদের ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স পেপার মানে বিয়ে হয় কিন্তু ও মানে থাকে না সাথীর কাছে, রাতে মানে থাকতো না, হওয়ার পরে মানে দুই দিনই তারপর পরে আবার ডিভোর্স দিয়ে দেয়, তারপরে চলে আসে। ওই বাচ্চাটা যে ছিল ওই বাচ্চাটা পরে হাসপাতালে যা নষ্ট করে ফালাই দেয়। তারপরে ও বিভিন্ন ছেলের সাথে ওইভাবে কথা বলতো, ওর সাথেও কথা বলতো, তারপরেও মানে যে ও যে বিয়ে করে নেওয়ার ফুতু ভাই, তারপরে ওর সাথে কথা বলতো কথা বলতো, আরো বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। একদিন ওর আব্বু পকেট থেকে ও টাকা চুরি করছে, 500 টাকা নিছে। মানে ওর আব্বু ব্যবসা করতো, ওই মানে পাড়া মহল্লায় দুধ বিক্রি করতো, এই ব্যবসা করতো, মানে দুধ আনার সকালে দুধ আনতে যাবে, সেই টাকা থুয়ে দিছে, 5000 টাকা থুয়ে দিছে, ওইখান থেকে 1000 টাকা নিছে ও। ও 1000 টাকা নিছে, হ্যাঁ 1000 টাকা নিছে, আর ছিল 4000 টাকা। পরে ওর আব্বু বলছে যে এখান থেকে টাকা নিছিস কে, পরে ও না স্বীকার করে। ওই টাকা দিত আমারে, টাকা নিয়ে আমি বিভিন্ন বাজে পথে খরচ করতাম। একবারও সাথে ওই মানে ওর আব্বুর পকেট থেকে আবার একদিন টাকা চুরি করে 1000 টাকা। পরে ওর আব্বু বলে যে এই টাকা নিছিস কেন, ওরে ওরে খুব মারে। মারার পরে ও স্কুলে যায়, কিন্তু সেদিন মানে কাপড় চোপড় গোছায়া একটা ছেলের সাথে পলাই যাবে, এই কারণে বাড়ি থেকে বের হয়, মানে সন্ধ্যা হয়ে যায়, তারপর বাড়িতে আসে না, অনেক খোঁজাখুঁজি হয়, তারপর বাড়িতে আসে না। রাতের বেলা আমরা আব্বু আম্মু সবাই খোঁজাখুঁজি করি, করার পরে দেখি যে ও বাড়িতে এক সাইডে বসে আছে, ব্যাগে মানে কাপড় চোপড় যে ব্যাগটা নিচে ওখানেই বসে আছে। পরে সবাই আনার পরে অনেক বুঝন টুজন, আমার বড় ভাই, ওর নাম ছিল সবুজ, ওকে খুব মারধর করে। মারধর করার পরে রাতটা, তারপরে আমরা বাসায় চলে যাই সবাই। তারপরে সকালে সবাই যার যার মতো অফিসে যায়, কাজে যায়, ও তখন ওই সুযোগে গলায় দড়ি দিতে যায়। তো ওই সময় ওর আব্বু দেখে বলে, পরে ও আর মানে সুসাইড করা হয় না, মানে ওই সময় বেঁচে যায়। তো এইভাবে করতে করতে কিছুদিন পরে মানে ওই মেয়েটা এখন অন্যরকম অবস্থা হয়ে গেছে, তখন ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, ওই জায়গায় একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, ওর স্টোরি এখানে এসেছে। তারপরে ওর সাথে, তারপরে বিয়ের পরে ওর সাথে আমার সামাজিক অসামাজিক কার্যকলাপ হয়েছে অনেকবার, বিয়ের পরে হয়েছে। তারপরে এইভাবে করতে করতে ওখান থেকে SSC পরীক্ষা দিয়ে চলে আসি। আসার পরে যে মুক্তা কথা বললাম, ওই মেয়েটা, ওর সাথে আমার কন্টিনিউ রিলেশন কন্টিনিউ চলতেছিল, বিভিন্ন মানে প্রত্যেকদিন রাতে কথা বলতাম, সবকিছু বলতাম, যে খাওয়া দাওয়া করছো নাকি, সবকিছু বলতাম। তারপরে ওইখানে আবার SSC পরীক্ষা দেওয়ার পরে অনেক লম্বা একটা ছুটি থাকে, ওই সময় বাড়ির থেকে কাজ করতাম, এই পেইন্টিং এর কাজ, মানে রং মিস্ত্রি আর কি। তো আমাদের ওইখানে একটা নতুন একটা ব্রিজ উদ্বোধন, মানে ব্রিজের কাজ, আমাদের একটা কন্ট্রাক্টর আছে, তিনি একটা ব্রিজের কাজ নেয়, ব্রিজের কাজ নেওয়ার পরে ওখানে কাজ করি আর কি, মানে উপরে যে মানে বাল্বগুলা লাগায় পিলার আছে না, ওই পিলারে রং করা। তো ওখানে কাজ নেওয়ার পরে কাজ করতে যাই, দৈনিক কাজ করি। তো ওখান থেকে তিনটা মেয়ে ওখানে ই করে, প্রত্যেক দিন মানে প্রাইভেট পড়তে যায়। পরে আমার একটা ফ্রেন্ড যে কাজ করতো আমার সাথে, ওরা ভাইকে বলি যে ভাই ওই মেয়েটাকে তো খুব পছন্দ হয়, তো ওর নাম্বারটা কিভাবে নেবো। পরে কয় একদিন কথা বলে দেখিস নাম্বার দিয়ে দিবি। পরে ওই মেয়েটা একদিন যাইতেছে, তিনজন বান্ধবী যাইতেছে, তারপরে ওদের বলি দাঁড়াও, একটা ওদের একটা বান্ধবীকে বলি যে তোমার নাম কি। পরে নামটাম বলে, পরে বললাম যে তোমরা তো অনেকদিন ধরে এখান থেকে যাও, তোমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তো তোমার মোবাইল নাম্বারটা দাও। পরে ও বলে যে আপনি আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন। পরে বললাম যে তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার সাথে কথা বলবো এই কারণে। পরে ও বললো যে আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনার নাম্বারটা দেন, আমি বান্ধবীর ফোন দিয়ে ফোন দেবো। পরে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, সেদিন বিকালে ও আমাকে ফোন দেয়। দেওয়ার পরে এইভাবে আমাদের রিলেশনটা মোটামুটি ভালো এগিয়ে ছিল। ওই মুহূর্তে একদিন পয়লা বৈশাখে ওকে নিয়ে অনেক ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, হলে ছবি দেখি। তারপর ও আমাকে একদিন হঠাৎ করে বলে যে আমার বাড়ির থেকে বিয়ে দেওয়ার জন্য মানে ছেলে দেখতেছে, অমুক একদিন মানে সোমবারে একদিন ডেট দেয় যে অমুক দিন আমাকে দেখতে আসবে, দেখতে এসে বিয়ে পরে রাখবে, পার পরে নিয়ে যাবে। পরে আমাকে এই কথাটা বলে, পরে আমাকে বললো যে আমি বাড়ি থেকে পালাবো, তুমি আমার সাথে যাবে। পরে ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু একটা শর্ত আছে, টাকা পয়সা কিরকম নিবে। পরে ও বলে যে যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, তারপরে তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে, তখন এই কথাটা বলে। পরে ও বললো যে আমার যে দেখতে আসার জন্য যে আংটি চুরি গহনা সব যেগুলো আছে বাড়ির থেকে টাকা, ও সব ম্যানেজ করছে, আগেই সবকিছু ম্যানেজ করে জমা রাখছে 20,000 টাকা। 20,000 টাকা জমা রাখছে, তখন ও বলে যে অমুক দিন তুমি আসো এখানে, আমি তোকে নিয়ে যাবো, নিয়ে পালাবো। পরে আমার আবার একটা আমার ফ্রেন্ডের যে মুন্নাকে ই করে একটা রুম ম্যানেজ করে রাখছিলাম, পরে ওকে নিয়ে চলে যাই ওখানে ঢাকায়। চলে যাওয়ার পরে আমাদের মানে কাজে অফিসে যা কোনো বিয়ে হয় না, মুখে মুখেই এমনি সম্পর্ক আর কি, যা ওই বাসায় থাকা শুরু করি। ওর সাথে আমার অনেকদিন মানে এক সপ্তাহ ছিলাম, এক সপ্তাহ ছিলাম ওর সাথে, সবকিছু হয়। হওয়ার পরে ওকে একদিন বলি যে তুমি থাকো, তুমি যে টাকা পয়সা নিয়েছো সেই টাকা পয়সাটা আমার কাছে দাও, আমি ওই বাজারে যাই জিনিসপত্র কিনে আনি। কথাটা বলে তখন মানে 5,000 টাকা খরচ হয়ে গেছিল, আর ছিল 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে আমার কাছে যে ফোন ছিল সবকিছু নিয়ে আমি একদম বাড়িতে চলে আসি, সবকিছু ওকে না জানায় আমি ওকে ফাঁকি দিয়ে বাড়িতে চলে আসি। আসার পরে এইভাবে শেষ সম্পর্কটা। তারপরে আমার পাড়ার এক বড় ভাই ছিল, তো ওকে বলতাম যে কোনো একটা মেয়ের নাম্বার দে না। পরে ও বলে যে আচ্ছা ঠিক আছে, একটা মেয়ের নাম্বার আছে, তো দেখ কথা বলতে পারিস কিনা। পরে ও বলে নাম্বার দেয়, তারপরে ওই মেয়েটার সাথে কথা বলে দেখা করি, কথাবার্তা হয়, ওর বাড়ির ওখানে যা দেখা করি, তো ওরও পছন্দ হয় আমারও পছন্দ হয়। এইভাবে করতে করতে ওই মেয়েটাকে একদিন বলি যে তোমাকে তোমার সাথে আমি এটা করবো। পরে ও মেয়েটা মানে একটু খারাপ টাইপের ছিল, এই কারণে মানে তাড়াতাড়ি রাজি হয়ে যায়।
আমি স্টোরিটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমি এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে গল্পটার ডাইমেনশনটা কোন জায়গাটাতে। আপনি একের পর এক এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছেন, আমি যদি একটু ছোট করে জানতে চাই, প্রথমে যেটা বলছিলেন আপনার বয়স কত ছিল, এখন বর্তমানে 17 বছর।
জি,
আপনি যে গল্পটা এখন এই মুহূর্তে বলছেন সেটা কতদিন আগের গল্প?
এই গল্পটা এই তো মার্চ মাসের দিকে,
মানে কিছুদিন আগের গল্প।
জি জি।
আপনি এরকম কতগুলো অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন যদি সংখ্যার দিক থেকে বলতে বলি আনুমানিক?
অনেক হবে তার মানে ধারণা নাই, তারপরেও মনে করেন যে 30-40টা এরকম
এই সম্পর্কের মধ্যে জড়িয়েছেন। জি জি। আপনি এত অল্প বয়সে, আপনি পরিণত বয়সী হননি, 18 বছর যদি একটা পরিণত বয়স ধরে নেই, সে বয়স আপনি জাননি, তার আগে আপনি এতগুলো অনৈতিক সম্পর্কে জড়ালেন। প্রপার এডুকেশন এই বিষয়ের উপরে, এটা কি আপনার আছে? আপনি কোথা থেকে জেনেছেন, কোথা থেকে পড়ার চেষ্টা করেছেন?
জি জি।
কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন যে আপনি যে কাজগুলো করছেন এটার একটা বয়স আছে নির্দিষ্ট সময় পর্যন্ত, কিংবা এটা অল্প বয়সে সম্পর্কে যাওয়া উচিত না, ধর্মীয়ভাবে উচিত না, সামাজিকভাবে উচিত না, এবং বৈজ্ঞানিকভাবে যদি চিন্তা করি তাহলেও এটা উপযুক্ত বয়স না, কারণ এতে করে অনেক ধরনের পারভার্টনেস গ্রো করে, বিকৃত মানসিকতা গ্রো করে সেক্স সম্পর্কে, এবং একই সাথে এই জিনিসগুলো নিয়ে অনেক ধরনের বড় ধরনের একটা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ঝামেলায় পড়ে একটা ছেলে।
জি জি। আমার এই সমস্যাটাই হয়েছে, পারিবারিক সমস্যাটাও হয়েছে।
কি সমস্যা হয়েছে আপনার?
পরিবার থেকে সবাই মানে আমার আর দেখতে পারে না,
এগুলো সব জানাজানি হয়ে গেছে।
জি জি। সবাই জানতে পারছিল যে আমি এরকম খারাপ, অনেক মেয়ের সাথে কথা বলি, অনেক মেয়ের সাথে খারাপই করি। তারপরে এই জিনিসটাও জানতে পারছিল যে আমি অনেক ধরনের নেশা করি। এই জিনিসটা জানার পরে আমার বাড়ির থেকে মানে বের করে দিবে, ওরা বলছিল যে তোকে আর বাড়িতে রাখবো না, তুই যেখানে খুশি সেখানে চলে যা, এরকম বলছিল।
এখন কি অবস্থা শেষমাস?
এখন এই তো মোটামুটি। তারপর আর একটা ঘটনা ই করছি, যে ই করতাম মানে আমাদের ফ্রেন্ডলি অনেক 5-6 জন ফ্রেন্ড ছিল, মানে পাড়া প্রতিবেশী আর কি। ওরা কি করত, মানে একটা লোকে ই করে জিজ্ঞেস করে একটা মেয়েকে ভাড়া করতো আর কি।
আচ্ছা, আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, আপনি শুধু আমাকে একটু বলেন যে আপনার এখন বর্তমান কি অবস্থা? আপনি কি সময়ের মধ্যে এখনো আছেন, নাকি বের হওয়ার চেষ্টা করেছেন, নাকি লাস্ট মানে কি অবস্থায় আছেন এখন?
জি, এখন মোটামুটি সব কাজ করা মানে বাদ দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে নামাজ কালাম পড়া ধরছি আর কি, ওসব খারাপ কাজ থেকে আর ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করতেছি।
নামাজ কালাম পড়ছেন?
জি জি।
ওকে, তো কি মনে করেন আপনার এই যে আজকে আপনার এই পরিণতিটা, এটার জন্য দায়ী কি আসলে?
এটার জন্য আমি নিজেই দায়ী।
আপনি নিজেই দায়ী?
নিজেই দায়ী, হ্যাঁ।
কেন গেলেন এই পথে?
আমি আসলে বলতে পারবো না, তারপরে যতটুকু জানি বন্ধু বান্ধবের খারাপ পাল্লায় পড়ে, তারপরে যে প্রথম যে রিলেশনটা করছিলাম ওই মেয়ের কারণে আমি আরো বিভিন্ন খারাপ পথে।
একটা বিষয় না বললেই নয় প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে আমি ওখান থেকে সরে এসেছি, বিশেষ করে এই যে যৌন বিকৃতি চাহিদা বা যেটাই বলি না কেন, এটা সম্পর্কে যদি কেউ বলে যে আমি এখান থেকে সরে এসেছি, সেটা বিশ্বাস করাটা খুব কঠিন হবে। এই কারণে আপনারা নিজেরাও যদি একটু স্টাডি করেন, দেখবেন যে আমাদের ব্রেনের যেই অংশটুকু ড্রাগ নিয়ে কাজ করে, মানে ড্রাগ নিলে আমরা ব্রেনের যে অংশটুকু কাজ করে ড্রাগের জন্য, ঠিক একইভাবে এই সেক্সের ব্যাপারটাও ব্রেনের ঠিক সেই অংশটাই কাজ করে। তার মানে এটা এতটাই বেশি পাওয়ারফুল। পরিণত বয়সে গিয়ে যদি এই ধরনের সম্পর্কের মধ্যে না গিয়ে আমরা অপরিণত বয়সেই যদি এই বিষয়গুলো আমাদের জীবনে চলে আসে, তাহলে এটা এক ধরনের নেশার জন্ম দেয়। এবং এই নেশা থেকেই মানুষ, যেটা হয় যে ড্রাগের ডোজ যেভাবে বাড়তে থাকে, সেই একইভাবে মানুষ এই জায়গাগুলোতে স্যাটিসফাইড হওয়ার জন্য বিভিন্ন ধরনের বিকৃত চিন্তা চেতনার মধ্যে একটা সময় ঢুকে যেতে থাকে, এবং যেটার ফলশ্রুতিতে নানা রকমের ব্যভিচার সমাজে জন্ম নেয়। তো এইটা কথা আমি এভাবেই বলতে চাচ্ছি যে দেখুন, আজকে যে ছেলেটি এখানে কনফিউজ করল, ও সোসাইটির একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, তার জীবনে এই ঘটনা ঘটেছে। এবং এটা বলছি এই কারণে যে এই বয়সে এই ধরনের সম্পর্কে যাওয়ার জন্য এই লেভেলের মানুষের অর্থের প্রয়োজন হয়, সে ধরনের ফ্রেন্ড সার্কেলের প্রয়োজন হয়, ফ্যামিলি গাইডেন্স না থাকলে যেটা হয়, কিন্তু ওর ক্ষেত্রে সবই ছিল, তারপরে এটা হয়েছে। তার মানে এগুলো এখন কতটা ইজি হয়ে গেছে আমাদের সোসাইটিতে। তো সেই জায়গাটি থেকে প্যারেন্টাল গাইডেন্সের জায়গায় যেন আমরা সতর্ক থাকি, কারণ আবারও বলি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। পরিবেশ এবং পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে একটা মানুষ দিয়েই পুরো পৃথিবী পরিবর্তন করা সম্ভব। আনফর্চুনেটলি আমরা আমাদের সেই জায়গাটুকু বুঝতে পারি না, এবং যে কারণেই আমাদের বিপুল সম্ভাবনা প্রতিনিয়ত নষ্ট হয়ে যায়। এই ছেলেটির ক্ষেত্রে হয়তো বা সেটাই হচ্ছিল। তবে এটা ঠিক যে ও রিয়ালাইজ করতে পেরেছে, যে কারণেই হয়তো আজকে সিক্রেটসের অনুষ্ঠানে আমরা শুভকামনা জানাবো ওর জন্য, কিন্তু ও আমাদের মূল জায়গায় না, মূল জায়গায় হচ্ছেন আপনি এবং আপনার সন্তান। প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমরা আর কন্টিনিউ করছি না, কারণ আমরা বুঝতে পেরেছি যে এই জায়গাটার মধ্যেই আপনি এখন সন্নিবেশ আছেন এবং আপনি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. প্রিয় শ্রোতা, আমরা 11টা থেকে 12টা পর্যন্ত একজন গেস্টকে নিয়েছিলাম, 12টার সময় আমরা আরো একজন গেস্টকে ওয়েলকাম করছি। আপনারা শুনছেন সিক্রেটস। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190404। চলুন জেনে নেই কে যোগ দিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ রুবেল।
রুবেল, বয়স কত এখন?
বয়স 19 বছর।
আপনি থাকছেন কোথায়?
আমার জন্ম হল নরসিংদী।
সিক্রেটস অনুষ্ঠানে আপনি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কি? প্রথমে এটা জানতে চাই, কেন?
উদ্দেশ্যটা হলো যে আমি যে এরকম ভুলটি করছি, মানে ভুলটা করছি বা অপরাধ করছি, এরকম যেন আর কেউ না করে। আর আমি আপনার জীবন গল্প শুনি, ইমন আর হইল তীব্রতা, ইমন নামের একটা ছেলে আসছিল, সেখান থেকে আমার শুরু গল্প শোনা। আমি এখন প্রতি রবিবার প্রতি বুধবার গল্প মিস দিই না।
আচ্ছা,
প্রতিনিয়ত মানে শুনি।
এই শোনার পরে আপনার কি হয়েছে, লাভ কোনো কিছু হয়েছে?
আমি আপনার কথা থেকে অনেক কিছু পাইছি এবং অনেক কিছু ছাড়ছি।
মানে এই যেটা অপরাধের কথা বলছেন সেটা ছেড়েছেন?
হ্যাঁ, অনেক কিছু ছাড়ছি এবং অনেক কিছু পাইছি,
আলহামদুলিল্লাহ। আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে যাব, কি হয়েছে, কি ঘটনা ঘটেছে আপনার জীবনে, কি করেছেন এবং পরিণতি কি হয়েছে, স্টেপ বাই স্টেপ আগাবো। হ্যাঁ বলেন, একেবারে শৈশব থেকে।
একেবারে শৈশব থেকে আমি জন্মের আগে মানে কিছু কথা আমার মার কাছ থেকে শোনা আছে। আমার আম্মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এবং আমার আব্বু আরো দুই জায়গায় বিয়ে করছিল। তো আমার আম্মু একটু সুন্দরী ছিল। আমার নানার বাড়ির হেরা মানে খুবই প্রতাপশালী ছিল, এক সময় খুবই সম্পদ ছিল, জায়গা জমিন ছিল। তো এটা আস্তে আস্তে মানে ব্যস্ত ব্যস্ত শেষ করে লেছি। তো আমার আব্বু যখন আমার আম্মুর দেখে মানে একটা কাজে আসে আমার নানির বাড়ির দেশে, আমার আব্বু আবার কাজ করতো, ওই যে বিয়ে সেদিন মধ্যে লাইটিং বা কাজ করা হয় না, এগুলোম করতো। এগুলোম করার পরে আসছে, আসার পরে আমার আম্মুকে দেখে, দেখার পরে বলছে যে ওকে আমি বিয়ে করব। তো যেমনি হোক বিয়ে হয়েছে। হওয়ার পরে আমার দাদি আর আমার ফুফু মানে ওরা দুজন আমি বলতে গেলে এমন দাদি আর ফুফু যেন কারো ভাগ্যে না জোটে, আমি এ কথাটা বলবো। তো এরা খুবই অশান্তি দিত। তো আমার আম্মু বলে একদিন মানে পান্থা ভাত আছে না, পান্থা ভাত খাইতে বসছিল, এই পান্থা ভাত আমার আম্মুর মাথার উপরে ডাইলা দিছিল। ডাইলাদের পরে আমার আম্মার কিছু বলে নাই, তো আমি জন্মগ্রহণ করছি। জন্মগ্রহণ করার পরে আমার আব্বু আমারে খাওন মানে সুজি টুজি খাওয়াই তো বলে, তো খাওন টাউন একেবারে ফুল মানে যেহেতু টোকলাকে দিতেছে তো হেরা করে কি এইগুলা মানে রাইখা দেয়, রাইখা আমার আর পুরোপূর্ণভাবে খাইতে দেয় না। তো খাইতে দেয় না বলে আমার আম্মু বলছে, বলার পরে আমার আম্মুর চোখে মানে চোখে আছে না এই চোখে টান দিয়া চুলোগুলো টান দিয়া কোমর ভেঙে লাগছে। তো আমার আম্মু আইসা পরে, আইসা পড়ার পরে আমার আম্মুরে হাবার নেয়, নেওয়ার পরে আমার রাইখা আমার আম্মুরে মানে কাদায় দেয়, খেদাই দেওয়ার পরে
আপনি পরিবারের বড় সন্তান?
হ্যাঁ, আমি পরিবারের বড় সন্তান, লাইকা খেদাই দেয়। খেদাই দেওয়ার পরে এই গ্রামের পাশাপাশি আমার খালার বাড়ি, বড় খালার বাড়ি, তো বলতেছে যে তুই যে তো কান্নাগাড়ি করস, তো দেখি কি করা যায়। পরে হেরার দাওয়ার টাওয়ার দিয়া আনছে, আইনে আমার লাইখা হেরার বিদায় করে দিছে। তো এই পর্যন্ত আমার নানির বাড়িতে থাকা, তো নানির বাড়িতে থাকতেছি, আমার আব্বু আবার একটু সরল মানে ভিতরে কোনো ফেসকুস নাই, যা যেটা বলে সেটাই শুনে। তো আমার বুয়া আর ফুফু আমার আব্বুরা আসতে দেয় না, না করে আসার জন্য তো আসে না, আসে না পরে আমরা খাওন মাউন কিছুই দেয় না, দেয় না পরে আমরা তো মনে করেন যে আমার আম্মু ওই তাঁতকল আছে না, তাঁতকলের নলি ভরত এক সময় দেখা গেছে যে সময় অনেক বালা, কিন্তু হাবার যখন এই কাজটা চলে যাইতো তাহলে অনেক খারাপ। এরকম করে আমার নানি ছিল 7 বছর আগে, আজকে থেকে 7 বছর আগে আমার নানি মারা গেছে। নানি আসিল, নানি আবার ওই খুবই আমার মামা তো ছিল না, আপন মামা ছিল না, এই লোকেরা ওই ঈদ মিদ আসলে টাকা পয়সা দিত, তো এইটা অনেক কিছুই আপনার নানির কাছে জমছে, এইটান দিয়ে চলতো। চলতে পারে এক সময় দেখা গেছে তাঁতকলের শাড়ির এমন একটা চাহিদা হয়েছে, চাই দেওয়ার পরে আপনার আমার আম্মুর কাজটা অনেক টাকা হইতেছে পরে এইভাবে বড় হইতেছি। বড় হওয়ার পরে একদিন দেখা গেছে যে কিছুটা বুঝলাম, বুঝার পরে আমার এক জেনতে আমার মানে আমার নিজের বুঝার কি শরীফ করে নাম আমার এক বন্ধু, সে এখন প্রবাসে আছে মালয়েশিয়া, আল্লাহ যেন ওকে ভালো লাগে। সে বলতেছে যে রুবেল তুই স্কুলে যাবি? আমি বলতেছি যে স্কুলে যদি যাই তাহলে তো টাকার দরকার, কত টাকা লাগবো? 20 টাকা বা 30 টাকা লাগবো। আমি বলতেছি তাও আমার কাছে নাই, কই তো আয় তোর আমার কাছে যাই। এবার আমার কাছে আসলাম যে মা আমি তো স্কুলে ভর্তি হবো, ফোর আম্মা বলতেছে যে আমার কাছে তো টাকা নাই, ফোর আমি কই না ওই যে মুরগার বাচ্চাটা আছে এটা বেচা ফোর স্কুলে ভর্তি হবো। ফোর আমার খালাতে মুরগার বাচ্চাটা বেচলাম 30 টাকা, বেচে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে দেখা গেছে যে স্কুলে যাইতেছি আইতেছি, এর মাঝে আপনার স্কুলের পাশে একটা মসজিদের ইমাম সাহেবকে রাখা হয়েছে যে 1-2 যে বাচ্চা গুলাম আছে আপনি হেরার পড়াইবেন, আমরা আসতে তো একটু দেরি হয় তাহলে আপনাকে মাসে বেতন দেওয়া হবে। তো উনি পড়ায়, একদিন গুণের নামটা দেওয়া হয়েছে, তো নামটা ভুল হওয়ার কারণে আমরা তো সে সময় 1-এ পড়ি, আমরা তো এরকম কোনো কিছু বুঝি নাই দেখে এরপরে এই ফুজুরি করছে কি আপনার ক্লাসের দরজা না লাগাই পরে আমরা সবাই বাইরেছি, একদম এমন বাড়ি মানে একদম মানে আর কোন লক্ত টক্ত বার করে লাইছে এক একজনের করে যাক এনতে সারছে সারছে পরে সবার মা বাবু হই বিচার লেগে গেছে পরে তো স্যাররা কইছে যে আচ্ছা আমরা দেখতেছি এটা কি করা যায়, এটা কেন করলো। তো সেদিন আমার ছিল বৈশাখ, তো একটা স্যার ছিল, এই স্যার আমি আজও মানে কৃতজ্ঞতা জানাই, তো মাসুম স্যার বলে হেডমাস্টার, তো আমার আম্মু বলছে যে দেখেন স্যার আমার তো অনেক ফলাফিন মারা গেছে, এটাই তো আমার একমাত্র সন্তান, তাইলে আপনি ওরে দেখে ডেকে রাখেন আর একটু বুঝায়েন মানে বেশি বাড়ি টাড়ি দেন না। ব্যাকডাউন ভেঙে করার পরে স্যারে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ওকে কিনে কিছু করবো না। তো এই মিলে ক্লাস 2-3 পড়তেছি পরে একদিন মানে তিনটা মাইয়া, আমি নামটা বলতে চাচ্ছি না, তিনটা মাইয়া পরে বলতেছে যে রুবেল আয়। তো আমি কই কোথায়? কয় আয় এখানে আস। পরে গেছি পরে আমি এই সময় শারীরিক সম্পর্কে কিছুই বুঝি না।
কত বছর বয়স
সেই সময়? মনে হয়
ক্লাসে পড়েন
3-তে,
ক্লাস 3-তে পড়েন,
মনে হয় যে 7-8 এরকম হবে। তো আমি কিছুই বুঝি না, তো বলতেছে আয়। তো আমি গেছি কোথায়? কয় এন ওই আয়। পরে গেছি ওদের মতো করে ওদের, সেখান থেকে আমার একটা মেইনলি ব্যাপার একটা নেশা আসে।
আমি একটু পজ দিচ্ছি এখানে। একটা যেটা হচ্ছে যে আপনাকে যারা ডেকেছে তারা কি হয় আপনার সম্পর্কে?
আমার সম্পর্কে মানে একটা ওই সম্পর্কে
প্রিয় শ্রোতা, একটা বিষয় আমরা বুঝতে পারছি, যেটাকে আমরা আমাদের ভাষায় বা আমরা মানে বুক কনটেস্টে যেটা জানি যে এটাকে বলা হয় চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ও যখন একেবারে শিশু অবস্থায় 8 থেকে 9 বছর বয়স বা 7 থেকে 8 বছর বয়স, তখন ওরই কোনো আত্মীয়া মানে একেবারে কাছের সম্পর্কে, ও যেটা বলছিল যাদের নাম এখানে মেনশন করছিল, সম্পর্কে কি হয় আমরা মিউট করে দিয়েছি এখানে, তো তারা ওকে ডেকে নিয়ে গিয়ে এক ধরনের মানে শারীরিক অত্যাচার করে, আমি বলবো এটা এক ধরনের অত্যাচারই, এবং তারপর থেকে ওর এই জিনিসটার প্রতি কিউরিওসিটি হয়। এটা আসলে নেশা বলবো না, নেশা তো আসলে ধীরে ধীরে হয়, কিউরিওসিটি হয়, ওর মতো করে বলছে বলে বিষয়টা এরকম। ঠিক আছে, তারপর
ক্লাসপুরে উঠলাম। ক্লাসপুরে উঠার পরে দেখা গেছে যে আমরা একটা কোম্পানির মাধ্যমে একটা সমিতি হইছে, সমিতির পরে হ্যাঁ 20,000 টাকা আনছি, একটা গরু কিনবো। ক্লাসপুরে আমি সমপনি, তো আমার আব্বুর ওকামায় বলা কৃষি কাজ করে একটা গরু কিনবো। তো আমরা আবার সে সময় ছিলাম সারপার মধ্যে, মানে টিন দিয়া সারপা বান্ধিয়া থাকতাম। তো থাকার পরে আমরা খালি টাকাটা আনছি, আব্বাই আমি আর আমি গেছি আর কি, মানে তিনজন গেছি, তিনজন যাওয়ার পরে টাকাটা আনছি, মানে একটা গরু কিনবো। গরু কিনার পরে আমরা আবার ওই ফলতাগাছ যেটাকে বলা হয় সেটা আমরা চালু ছিল। তা আব্বাই আবার কইতেছে যে মাছ আনছি, এটা ভালো করে নাই দাও, মানে কইতেছে। তা আম্মাই করছি কি, এই টুল লইয়া যে তো যেমনি চালু গিয়া উঠছে, মানে ফারতো ফারাও শেষ, আম্মাই পড়ে গেছে। আম্মাই পড়ে গিয়া আমার বা মাত্রা একেবারে মানে কণিতে আড্ডিটা বাইরে গেছে, বাইরে গেছে। পরে আমার চিকিৎসা করতে যে 20,000 টাকা শেষ হয়ে গেল। তো 20,000 টাকা শেষ হয়ে গেছে পরে এখন তো আব্বাই তো আবার চলে গেছে আমার দাদির কাছে। তাহলে আমি তো সেই সময় কিছুই বুঝি না, তো আমি কিস্তি দিন করতে গিয়ে মানে সপ্তাহে 550 টাকা তো আমি আর দিতে পারি না। পরে এই সমিতির অফিসাররা মানে আইসা আমারে খুবই মানে বকাঝকা করে, মানে খুবই বকাঝকা করে, এটা করে দূরে নিয়ে যাবে বেশি, মানে এটা একটা ছিল মালিকানা সমিতি, এটা কোনো কোম্পানি সমিতি না, তো দূরে নিয়ে যাব। তো আম্মাই বলতেছে যে দেখো তোর আব্বাই তো টাকা পয়সা দিতেছে না, মানে এটা কি করবো কেমনে বাঙ। পরে আমি কইলাম যে এটা কি করা যায়, পরে আম্মাই বলতেছে লাগে একটা মানে বুদ্ধি করি। আমি কি পরে একটা বুদ্ধি করলাম, মানে একটা যে কোনো একটা চাল খাড়ায় মানে আমরা কত হইলো যে লোকের তো টাকা নিমু 500 করে, তো এমনি লোক বাবু করছি যে তোমরা এটা দিলে এইটা হইব, মানে সরকারি বাবু আর কি, মানে এইটা হইব। তো বিডি ভাই তো মহিলা লোক বুঝতে পারে না, তো আমরা টাকাটা দেয়, টাকাটা দেওয়ার পরে
বুঝতে পারিনি কিভাবে ভাও করেছেন
কিভাবে। আমরা ওই বয়স্ক ভাতা আছে না, ডিটেলে বলে যাই বয়স্ক ভাতা আছে না, তো এই কইছি যে এই বয়স্ক ভাতা কি শোনায় না, মেম্বার টেম্বার শোনায় না, মানে আমরার কাছে কয়েকটা নাম আইসে উপজেলাতে আমরা গেছিলাম, তো যদি 500 করে টাকা দাও তাহলে এর নামটা তোমরা পাইবা, আর মেম্বারের কাছে দিলে তো 3,000 টাকা লাগে, 4,000 টাকা লাগে তোমরা যদি দাও। তো পরে কইছে আচ্ছা ঠিক আছে। পরে একজন ওই মানে এমনি 7-8 হাজার বা 10,000 টাকা হইব বা করে দেয়, মানে সবার লইয়া মিললে। তো আমরা এমনি ছবি টবি সাইন টাইন নেই, নেওয়ার পরে দেয় টাকাটা, দেয় টাকাটা দেয় পরে আমরা এই লিঙ্গাতে উদ্ধার হই। আমরা উদ্দেশ্য ছিল যে এখন যেহেতু আইনে দিতেছি, পরে সময় হইলে না হারার টাকা হারা ফেরত দিয়ে দিব, কিন্তু এখন তো উদ্ধার হওয়া দরকার। তো যে মিলে উদ্ধার হই, উদ্ধার হওয়ার পরে আমার আব্বু আবার আসে, আমাদের বাড়িতে আসে, আমার বউর বাড়ি থেকে আসে। তো আমরা সেই সময় মানুষের বাড়িতে থাকি, মানুষের বাড়িতে থাকি পরে আমার ভাই মরছে 5 জন, আমার বোন মরছে 4 জন, আমার ছোট। তো আমার একটা নিশা ছিল যে আমি কবিরাজি, আমার আম্মার লাগে যেহেতু কবিরাজের কাছে যাওয়া আসা করি, এটা আমি শিখবো যে কোনো মূল্যে আমি শিখবো। তো শিখার পরে আমার ভাই কিন্তু মরছে 5 জন, আমার বোন মরছে 4 জন, আমার ছোট।
মানে কি 9 জন মারা গেছে?
হ্যাঁ 9 জন মারা গেছে
আপনার মায়ের পেটে।
হ্যাঁ হ্যাঁ, আমার আপন মায়ের পেটে 9 জন মারা গেছে, আর আমার এখন 7 বছর হয়, একটা ছোট ভাই আছে।
আপনারা দুই ভাই?
হ্যাঁ দুই ভাই, এখন বর্তমানে আছে, আর ফার্স্ট ভাই মারা গেছে।
ওকে,
তো এই যে শিখ কি
মানে হয়ে মারা যেত না, পেটে
মারা, হয়ে মারা যেত বা দুই একদিন থাকতো বা ঘন্টাখানি থাকতো মারা যাইত, এই কারণে আমরা কবিরাজের কাছে বেশি আওয়াজ করতাম। তো কবিরাজের কাছে যাওয়া আসা করতাম, আমি তো মানে নিয়ে যাইতো। ওই যে বললাম না যে আমার নানি ছিল, মানে ওর কোন ছেলে ছিল না, মানে ইটি দাইলে টাকা পয়সা দিত, তো নানি অনেক টাকা পয়সা ভাঙত। ভাঙার পরে আমি একদিন কবিরাজের কাছে গেলাম, তো আমার সামনে বয় রেখে যারে টারে তো অনেক কিছু করে ওষুধ টুষুধ দেয়। তো এটা নিয়ে হইলো যে আমি শিখবো, এটা দেখবো এটা কি আছে, তো এটা আমি যে কোনো মূল্য হই শিখি। শিখার পরে
কি শেখেন আপনি, কি শেখায় আপনি?
আমার দুইটা জিনিসই উদ্দেশ্য ছিল যে মেয়েদের সংসার ভাঙবো, আর একটা ছেলের প্রতি একটা মেয়ের দুর্বল করবে, এটাই আমার
শিখা। আপনি শিখলেন?
এটা শিখলাম।
কি শিখাইলো আপনাকে, কি করলো এটার জন্য? কবিরাজ আপনাকে কি বিদ্যা দিল?
আমার বিদ্যে কিতাব দিয়েছিল, এখনো কিতাবটা আছে, আর নেই কিতাবটা আছে আমার।
আচ্ছা, কিতাবটা
হলো রজ্জাতুল নাসা, তাবিজের কিতাব। আছে। তো আমারে বলছে যে আচ্ছা তুই এমনি এমনি কর, তোর বয়স হয়েছে না তো তুই করিস না। আমি কইছি না আমার এই দুটা জিনিস হইলে চলবো। ওরা আচ্ছা শিখলাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমরা কথা না বাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরছি।
ঠিক, এরপরে ক্লাস ফোর এ তো শেষ করে ফাইভ উঠলাম। ফাইভ উঠার পরে তো বন্ধু বান্ধব ছিল আমার, যে গল্পটা বায়া মানে দেখাইছে বা শুনাইছে প্রথম, সে হইল রাজীব। এখন বর্তমানে সাভার আছে। তো ওর কাছেও বইলে দিয়ে বইলাইছি যে ভাই আমি আজকে যাইতেছি। তো একদিন মানে আমরা তো মেঘনা নদীর পূর্ব পাশে বাড়ি, তো গাঙ্গার মানে নদীর পাশে আইয়া বসছি বসি পরে রবিবারে রাত্রে, মানে আপনার পরে ওই তীব্রতা আর ওই ইমন এই ছেলেটার গল্প ছিল। পরে কইতেছে দেখ এই গল্পটা শুনি। পরে আমি বললাম যে আরে লেডু হইনে কি তুমি কি ভাব, কয় আরে শুনে দেওয়াস না। পরে শুনলাম, শুনে কই না ভাই ভালোই লাগে। তো আমার যে অপকর্মের জীবনটা শুরু হইলো, তো পরে আমি সাত আটটা বন্ধু ছিল, একমাত্র আমার মানে ঘনিষ্ঠ বন্ধু নাম ইউসুফ, আমার সময় নয়, সে এখন বারম প্রবাসী আর জীবন যেতে আল্লাহ ভালো করে, আমি সবার কাছে দোয়া চাই। তো সে আমার ঘনিষ্ঠ বন্ধু। পরে কি করলাম, একদিন জোলাবাতি খেলব যে আয় আমরা মিল্লা খেলি, খেলি পরে ৩০ টাকা করে রইছি, ৩০ টাকা করে রয়ে দেখি যে ১৮০ টাকা হয়েছে ছয় জনে নাকি সাত জনে। পরে সব কিনতে পারছি, মাংস আর কিনতে পারি নাই। পরে কইতেছি যে মাংস ঘুরতে কিনবো। পরে কইতেছে আরে গাঙ্গ না আস যায় ল গে আসলো। এই পরে ল গেছি, গিয়ে দুঙ্গা সাত জনে ছয়টা আঁশ ধরছি, ছয়টা আঁশ ধরে জব করছি, জব করে খাইলাম টাইলাম। পরে হে হ্যাঁ তুই শুরু হইলো, মানে চুরি যেটাকে বলা হয়, চুরি করা যেটাকে বলা হয় যে হ্যাঁ তুই শুরু হইলো। ইয়ার পরে প্রতি দিন গাঙ্গের থেকে দু তিন লোকের আঁশ ধরে লো এই বা এইটা করি এটা করি মানুষের কাছে ফল লো এই। একদিন মজার বিষয় হইলো কি, আমি গেছি ওই ঠেলা জালি যেকে বলা হয়, আপনি চিনেন কি না ভাই?
কইটা
ঠেলা জালি ইসা মাছ ধরে।
আচ্ছা আচ্ছা।
তো আমি গেছি মাছ ধরতাম, মাছ ধরতাম, যাওয়ার পরে দেখি যে কিনু লোক নাই গাঙ্গের কাছে, শুধু বাইরে কয়টা জালেন নাও মানে জাল বাইতেছে। তা আমি কইতেছি আসটি যে তু ধরতেছে আসেন তো দুইটা দুইটা লুয়ে যাবো। পরে দুইটা আস ধরলাম, দুইটা জব করে থুইয়া এমনি না আমার তো কিনে কিছু নেই, ওই যে শামুকের সিনাই আছে না, শামুকের সিনাই দিয়ে জব করছি, জব করে থুইছি, তুই মাছ ধরে বাইতেছি, বাইতে এই বলে বলতেছি যে ভাইয়া ইয়া করছি তো দুইটা আস ধরছি। হ্যাঁ কইতেছে যে কই তুই ধরে থুইছ, আমি কই নদীর কাছে, কই তো আই লুয়ে গেছে, গেছি সাইদি কেটাই নিচে গা, আমি যাবো করে তুইছি কেন নিচে। পরে গিয়ে হাবার দুইটা ধরছি, দুইটা ধরতে গিয়ে একজনে দেখ খেলাইছে, দেখ খেলাইছে। পরে এমনি আমরা অপকর্ম চলতেছে, গাছের ফল মানে কিনু কিছু লাগতে না, ভালো কিনু কিছু হইলে আমরা নিয়ে আসি, রাত্রে যোগাযোগ করে ডাবেরতে ধরে আমেরতে ধরে জামেরতে ধরে মানে কিনু কিছু এই এলাকাতে নাম হয়ে গেছে গা যে হেরা এগুলাম করে। তো আমরা কেউ ধরতে পারে না, কিনু কিছু বলতে পারে না। তো সবার চেয়ে নিয়ম ছিলাম আমি ওই মানে মানে শক্তি মুক্তি মানে যেটাই বলেন নাকি বংশ বংশ মিলে সবার চেয়ে নিয়ম ছিলাম আমি, যদি কিনু কিছু খবর পাইতো তাহলে আমারাই ধরত যে হেরে ধরলে হেরির নাম দেখাই কইব। তো আমি জীবন ও নাম কইতাম না, কারণ নাম করলে জানি যে হেরার লাগে শত্রু হেরার লাগে শত্রু। তো এমনি এমনি চলতেছে, চলার পরে এখন আমরা এলাকায় আবার বাউল গান হয়, মানে শীতকাল আসলে বাউল গান হয়। তো বাউল গানও আমি আবার বড়দের লোকে চলতাম। তো আমার এক মামা সম্পর্কে নাম সিরাজ, পরে ওই বলতেছে যে রুবেল ল শান্তপুর দোকান হইতেছে ল যাই। আমি কইছি যে আমার তো টাকা নাই। পরে বলতেছে যে টাকা তোর যা লাগে সব আমি দিমু চল। পরে গেছি, যাওয়ার পরে আমার লগে আরেকটা লোক গেছে, আমরা তিনজন গেছি। যাওয়ার পরে গান শুরু হয় না, গান শুরু হয় না তো 10টা বাজে। তো ওই করে কি আমরা লোকের যাই গেছে, হ্যাঁ বাদাম ওলাতে বাদাম লাইকে বাদা মানে ভোট লাগে এরকম করে। আর আমি বলতেছি দেখো এইটি দু হারের ব্যবসা, এটি করো করে এটি তুমি ফার্স্টে কিনে লো। পরে এম নয় গান শুরু হইবার 10 মিনিট আগে আমার একটা মেয়ে দেখাইতেছে যে রুবেল এই মেয়েটা দেখতো। আমি কইছি কোনরা, কই যে সাদা তোয়ালি যে দিয়ে রাখছে মেয়েটা দেখ। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কই ওইটা কয় হ, আমি কই কে লাইগা, কয় হান্না নিট বিয়ার লাইগা কইছিলাম 2 লক্ষ আছে। আমি কই মেয়ের বাড়ি কই, কয় মেয়ের বাড়ি শান্তপুর এনুই। পরে এইটা দেখছি পরে মানে মেয়েটা যেমন আমার চোখে বাইজে গেছে, আসলে তুমি এটা খুব সুন্দর। ঘরে কে গান শুনবো, আমি মামা তোমরা বউ আমি আই যাওয়ার সময় একটা নজাম গানে। ঘরে এই মেয়েটারে অনেকক্ষণ ধরে ফলো করতেছি কিন্তু মেয়েটার বাবি ছিল লগে, কিন্তু মেয়েটার বাবি বুঝতে পারে যে আসলে মনে হয় যে ছেলেটা ওকে ফলো করতেছে। তো ফলো করতেছে, তো ফলো করার পরে লাস্ট পরে দেয় আমার এক বন্ধু ছিল নাম সানাউল্লাহ। পরে ওর কাছে জিগাইলাম যে সানাউল্লাহ এই মেয়েটা গাড়ি পরে আমার নানির বাড়ির কাছে এই মেয়েটার নাম হইল ফুনুফা। তো মেয়েটার নাম ফুনুফা, মেয়েটার বাবার নাম মার নাম সবার নাম ওই কইল। কোয়ার পরে ওই যে সেরাজ মামা জামারি লয়ে গেছে, সেরাজ মামার শ্বশুর বাড়ির লগ হই ইলার মাইয়া আবার একটা ভর্ত মায়া ভর্ত। তো আমি কইলাম যে এটা তো এমনি কিনে কিছু করেন যাবো না, তো ওই মায়াটার কাছে গিয়ে দেখি কি করা যায়। তো মেয়েটার কাছে গেলাম, গিয়ে কইলাম যে দেখ নামটা আমি বলতে চাচ্ছি না, যে দেখ এটা তো এমন এমন নাম ফুনুফা, আমার মেয়েটা পছন্দ হয়েছে এমনি কেমনি কি করতাম। কয় যে সুন্দর মানে কি কইতাম। আমি আচ্ছা আমি তোর একটা জিনিস দিয়ে দেয় তুই নিয়ে দিয়ে। পরে একটা চিঠি লেখা কাগজের লেখা দিয়ে দিছে আর আমার নাম্বারটা লিখে দিয়ে দিছি, দিয়ে দিছি পরে নিয়ে দিছে, দিছে পরে লইছে, লইয়া বলে বাড়িতে নিছে আর কি সহ দিছিল, দিয়া দিছে পরে বাড়িতে নিছে। পরে আসে পরে আসছে পরে কয়দিন পরে আমি জিজ্ঞেসি কি করিমা নিছে না ফালাই দিছে, কয় না নিছে, নিছে পরে আমি কই তো আচ্ছা ঠিক আছে। আমার আবার সেই সময় মোবাইল ছিল না, মানে বন্ধু শাকিল ওর মোবাইলে সিমটা ভরছি, ভরছি পরে সাইডে ফোন টোন আর দেয় না। পরে আমাদের এলাকার ওই ওই পাশে নদীর ওই পাশে জিন সাধন করে আলামিন, আলামিনের কাছে গেলাম যে ভাই এমন এমন সমস্যা একটা মেয়ে আমার পছন্দ হয়েছে না এটা কেমনি কি করা যায়। বলছে যে তোর তো 2000 টাকা লাগবো। আমি 2000 টাকা লাগলে টাকা দিই ঠিক আছে কিন্তু মেয়েটা কেমনি কি করতে হবে। পরে কয় যে তুই ইয়া করিস মেয়েটার নাম আর মেয়েটা যেবার থাকে এবার একটু মারি নিয়ে আইস। আমি কেছি আচ্ছা ঠিক আছে। তো ওই যে সারা জমাইল নিয়ে গেছে এলার ওই ছেলে আছে শাহিরুল করে নাম, ওর কাছে আমি গেলাম যে ভাইয়া তোর আমি 100 টাকা দিবো, হ্যাঁ ছুটু দ। ওর কাছে গেছি আমি ভাইয়া তোর 100 টাকা দিবো তুই ফোন ভাড়া বাড়িতে আমার কুটুকু মারিয়ে নিয়ে দেব। ওরা এই সময় ছিল বর্ষাকাল, ওই কইতেছে আমি যামু কেমনে, আমি কই তোর আমি নিয়ে দিয়েই মানে ইসবে আর আমি ইসবের আবার নাও ছিল নিয়ে দিয়ে আসছি, দিয়ে আসছি পরে পরে দিঙ্গা মাটিটা নিয়ে আসছে, মাটিটা নিয়ে আসছে পরে ওরা নিয়ে গেছি, নিয়ে গেছি পরে একটা তাবিজ দিছে আর এক কটুক মাটি দিছে মানে ওষুধ দিয়ে দিছে। দর পরে বলতেছে যে এটা তুই লগে লাগিস আর মাড়িটা যেন তেন তেন নিয়ে আবার দিয়েছিস। সাহেল বলতেছি যে সাহেল আবার তোর 100 টাকা দিবো মাড়িটা নিয়ে দিয়েছিস। ঘরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি টের দাও। তো দিছে, দিছে পরে টাকাটা দিছে, দিছি দেওয়ার পরে মাড়িটা নিয়ে দিয়েছে। দেওয়ার পরে মেয়ে 21 দিনের আমার টাইম দিছে, আলামিন ভাই 21 দিনের টাইম দিছে যে 21 দিনের ভিতরে তার কাছে ফোন দিবই। আমি বলছি আচ্ছা ঠিক আছে ফোন দিলে। তো 21 দিন দিবা মাত্র যেমন আজকে সকাল হইলে 21 দিন ফার হয়ে যাবো গা এমন টাইমে পরে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে এটা কি রুবেল, ওই যে আমার বন্ধুর কথা বলছি যে শাকিল, ও বলতেছে না ওই তো মোবাইল চার্জ দিয়ে গেছে ওই তো এমন নাই, ও আর বলছে না যে আমার মোবাইল। পরে কইতেছে আচ্ছা ওরে দিলে একটু ভালো হইতো। তো আমি একটা দোকানও আমরা না তো বাজার নাই একটা দোকানও রাত্রে টিভি দেখতেছি, টিভি দেখতেছি পরে পাশে দেখি আমার কালার উদুরে মানে বার করছে 2-3 জনে। পরে আমি বাড়ি গেলাম যে দেখ আমার এরকম করে বার করার মানে কি, এরকম করে বার করছে সারা দোকানের মনে কইতেছে যে কি হয়েছে। পরে ও কইতেছে নয় ভুনিয়া যা, ভুনিয়া যা কি যে যে বনু ভাই ফোন দিছে। আমি তো কথা শুনে খুশি মানে এমন একটা সুন্দরী মেয়ে আমার কাছে ফোন দিছে আমি ভাবতেও পারি নাই। তো যাক ফোন দিছে, আমি পরে বললাম যে কি হয়েছে। পরে কয় দেখেন আপনি তো অনেকদিন ধরে ইয়ে করতেছেন মানে আপনি তো কিছু বলতেও পারি না মানে কিছু করতেও পারি না। আমি কইছি তুমি কি করতেছো? তো আলামিন ভাই তো বলছো ওই যে তোর 21 দিনের ভিতরে কাজ হইব, তো আমার তো হেনটা মানে একটা ইয়ে আসই। তো যাক এটা বা হইল, বাওয়ার পরে আমি বললাম যে আসলে আমি তো তোমার বিয়ে করবো তো তুমি আসতে পারবা নাকি? আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো আমি কইছি আচ্ছা তুমি আমার সাথে দেখা করো। ওরা কইছে আচ্ছা ঠিক আছে। তো মনে করেন আমরা গ্রামটা হইল জিতরামপুর আর ওরা ওদের গ্রাম হলো শান্তিপুর, তো মাঝখানে তো এক মাইল দূর হইব আর কি, ওরা কয় তো আপনি আসেন। যাওয়ার পরে আমার কথা হইলো যে এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি লাগতে পারতাম না, আর বিশেষ করে আমার কাছে থাকতো না, এটা আমার আমার নিজের আমি জানি। তো জানার পরে আমি বলতেছি যে দেখো আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তাহলে তুমি দিবা। পরে কাছে আচ্ছা তুমি কি জিনিস চাও, চাও দিব। পরে ঠিক আছে সাইকেল দেখলাম যে ভাই তিনো খারো। পরে ওই মেয়েটার কাছে আমি শারীরিক সম্পর্ক করলাম, সম্পর্ক করে আনতে বাধ্যা দিলাম। বাধ্যা দিয়া
আমি একটু পজ দিচ্ছি, আপনি যে মেয়েটা আপনাকে প্রস্তাব করলো সে মেয়েটার সঙ্গে আপনি এই ধরনের কাজ করলেন?
আমি এই কারণে করছি যেহেতু এই ওষুধের একসঙ্গে যদি জাগা তাহলে এই মেয়ে আমার চিন্তাও না, এরকম অবস্থায় এত সুন্দর ছিল মেয়েটা। মানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যা শেষ।
প্রথম কথা হচ্ছে প্রিয় শ্রোতা, যদি সায়েন্সের জায়গা থেকে আপনি বলেন তাহলে এটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং এটা যারা সায়েন্স বিলিভ করেন সেই জায়গাটি থেকে মানা সম্ভব না। কিন্তু রিলিজিয়াস জায়গা থেকে যদি আপনি যান তাহলে ব্ল্যাক ম্যাজিক একটা ব্যাপার আছে, সেটা করে অনেক সময় অনেক কিছুই করা সম্ভব। তো আমি যেটা বলবো যে অবশ্যই এটা অপরাধ, এবং অপরাধের জায়গা থেকে ও যেটা করেছে সেটা ভয়ানক রকমের বাজে কাজ। ওকে, তারপর
আমি বললাম যা শেষ। তো আমার আম্মুকে বললাম যে আম্মু আমি তো সাকিনের বিয়ে করবো, মানে আমার খালাত্তো বোন, আপন খালাত্তো বোন, বিয়ে করবো।
যে মেয়েটার সঙ্গে আপনার এটা হলো সে মেয়েটার সঙ্গে যোগাযোগ অফ করে
না, সে মেয়েটা বাদ। কারণ জানি যে ওষুধের রিয়েকশন লেগা, মানে আলমিন ভাই বলছে যে বেশি হলে মাসকে আমি থাকবো, এরপরে আগের জায়গা তুই যাইব। তো আর আমার ঘুরার লাভ নেই, কারণ আগের জায়গা গেলে তো শেষ হই। তো এরপরে বাদ দিয়ে আবার মাকে বললাম যে আম্মু আমি তো সাকিনের বিয়ে করবো। পরে কইতেছে তো কইছে যে তো একটা লোক দিয়ে ফাড়াই। তো লোক দিয়ে যখন আমার খালার বাড়ি ফাড়াইল, ফাড়ানোর পরে বলতেছে যে ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে গা, কথাবার্তি শেষ, হেরা বাধ্য দাওয়াত লেগে গেলাম। তো যাক এটা যেহেতু শেষ হয়ে গেছে গা, এইটার সুডুডারে দিম। মানে ওর সুডু বইন আছে একটা, আর তিন বোন, তো ওর সুডুডারে দিম।
তখন আপনার বয়স কত? আপনি বিয়ে নিয়ে চিন্তা?
আমার বয়স তখন মনে হয় 15-16।
আচ্ছা
15-16 হবে। তো যাক পরে কইতেছে দিব। আচ্ছা ঠিক আছে আম্মা, আর মানে আমি মানলাম না, না মানার কারণে আম্মা কইতেছে যে ওর যে যদি ওই বিয়ে দিতে পারে তাহলে আমার ছেলের তো আমি বিয়ে করাইতে পারবো। তো এই কারণে ওর বিয়ের দুই দিন পরে ওই আমার বিয়ের তারিখ হইল, মানে ওর অবশ্যই মানে শ্বশুর বাড়ির কাছে হই। তো আমরা মেয়ে দেখতাম গেলাম। আসলে মজার ব্যাপার কোনটা জানেন, আমাদের হাত ছিল শুধু 10 টাকা। মেয়ে দেখতাম গেলাম, মেয়ে দেখে দেখি যে অনেক সুন্দর সুন্দর পরে সবাই, আমিও খুশি, আমার বন্ধু শরীফ যে হ্যাঁ খুশি, মানে সবাই খুশি যে ওই যে মেয়ের কথা বলছিল ওই মেয়ের চেয়ে সুন্দর। তা যাক বিয়েটের তারিখ টারিখ হলো, মানে যৌতুক দিব 50,000 আর বরাত হবে 70 জন, আর আমরা এক পর্যায়ে নিচে দিব। কথা টথা শেষ, শুক্রবারে শেষ করে হলো সোমবারে বিয়া। তো ঠিক আছে, তো বিয়ে হলো, মানে গেছি, যাওয়ার পরে বিয়ে হলো। হওয়ার পরে বাইতে নিয়ে চাই দিই মেয়ের কোনো যেটা দেখে আসছি এটার লগে কোনো ওই মেয়ের কোনো মিলেই নেই। পরে আমি আমার বললাম যে মা আমি তো ওই মেয়ে লাগবো না। পরে আচ্ছা যাক দেখা যাক কি হয়। তো বিয়ের মধ্যে স্যার উকিল দিয়েছিল ওর লগে আমার একটা আগে, মানে অনেক কিছুদিন আগের একটা শত্রু,
মানে কি একজন দেখিয়েছে আরেকজন,
হ্যাঁ একজন দেখাইছে আরেকজন দিছে, মানে যে মেয়েকে দিছে ওই কালা ওর চেহারার কোন বিশ্রী, মানে ওই চেহারার কোন মিল নাই। আর যে মেয়েকে দেখাইছিল ওকে যে দেখবে মনে হয় সেই মানে পছন্দ করবে, এরকম একটা মেয়ে দেখাইছিল। তো আমার কইতেছি যে আমা ওরে উকিল দিও না, কারণ উকিল দিলে ওই যদি সুযোগ পায় তাহলে আমার কোনো কিছু ক্ষতি করতে পারে, কারণ ওর যেহেতু আমি আগে ক্ষতি করছি। ওরা কয় আচ্ছা ঠিক আছে, কিনু হইতো না। তো আমি কয়েছি তোমার যেটা ভালো মনে হয় তুমি এটি করো। পরে করার পরে দিল, দেওয়ার পরে আমি বলতেছি যে আমার তো মাথা নষ্ট, যে এটা কি মেয়ে দিল আমার, আমি লাগবো না লাগবো না। পরে আমার ওই যে মাজার খালার বাড়িতে থাকতাম আমরা, ঘর বাড়িতে আমরা জায়গা ছিল না, তো থাকতাম। পরে আমার খালু আমার আব্বাই মানে সবাই কইতেছে মায়া বালা, হ্যাঁ এই খারাপ, হ্যাঁ লাগতো না। তারপরে আমার আম্মাই আমার শুধু সাপোর্ট দিত। পরে আম্মাই কইছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। পরে ওই যে যারা উকিল দিছে সে একদিন হঠাৎ করে বিচার জমাইল, বিচারে বলল যে কিরে কি সমস্যা, আমি মানে আমি নিজের থেকে বানাই কিছু দোষ বার করলাম, দোষ বার করে মেরে আমি মানে দোষী বানানোর চেষ্টা করি, কিন্তু ওই যে ওই লোকের লেগে আমি পারি নাই পারি নাই। পরে মেয়েটা বলছে যে আমি খাইতে চাই কিন্তু ওই আমার লাগতো না। তো লাইল কি 80,000 টাকা মিন দিছে, আমার 95,000 টাকা জরিমানা হবে, মেয়ের না লাগলে 95,000 টাকা দিতে হবে বিচারের মধ্যে। পরে আমার তো কত হইলো 95,000 টাকা সেই সময় দিব কই থেকে, যদি থাকতো তাহলে অবশ্যই দিয়ে দিতাম, কিন্তু আমার তো সেই সমর্থন নাই। এবার আম্মা বলতেছে যে কি করা যায়, আমি খালি কান্দি যে না আমি মেয়ে লাগবো না। আমি বলতেছে যে আচ্ছা দেখা যাক, আমরা ইন্তজাম কই। পরে একটা আমরা যে ঘরটা ছিল মনে হতো তো এই সময় পুরান হয়েছিল ঘরটা 30,000 টাকা মাল ছিল, কিন্তু টিন আছে না ভাঙ্গার হিসাবে বেশি বুধে মাইপে 4,000 টাকা বেচিয়া সব জিনিস ওত্র একটা সৌরবিদ্যুৎ ছিল 40,000 ওয়াটের, সেটাও মানে কোম্পানিকে ফেরত দেয় মানে ওয়াট দেখে তো দেখলো সে দিয়া সবকিছু শেষ মানে আমরা কোনো কিছুই নাই নাই ভরে গেলাম গা ওই আসলাম টুঙ্গি 27 খরতুল এনে আসলাম একজনের সাহায্যে। আসার পরে দেখা গেছে যে কিনু কাজকাম করতে পারি না, তা আব্বাও যাওয়ার পরে মানে আঙ্গুর টুঙ্গি যাওয়ার পরে বুঝছে কিছুটা বুঝার পরে আব্বাই দিয়েছে 5,000 আর আমার ওই যে মানে বর্তমানে যে খালা আছে একটা খালা তিনটা খালা তো একটা খালা আমার দ্বারা বেশি সহযোগিতা করে ও আর কোনো ছেলে সন্তান নাই ওই দিয়েছে 20,000 মানে এমনি 25,000 টাকা দিছে শুধু আমরা চলার লাগে। তো আর টুঙ্গি থাকলাম এক মাস, মানে আমার এক বন্ধু আসানুল্লাহ ওর কাছে নরসুন্দি সাইডের পরে আসলাম, আসার পরে যে বললাম যে ভাই এই সমস্যা ওরা ওই বলতেছে যে আচ্ছা দেখা যাক তোরা আয় আটটু ভাই আমি ব্যাগে যেতে চাই মানে যে সময় নাকি বিয়ে করছে আচ্ছা পরে বিয়ে করার পরে আমার ওই বন্ধু ইসব আসান আর শরীফ এরা তিনজন গেছে আমার লগে হুল্লার মধ্যে। যাওয়ার পরে আমার তো মন মেজাজ ভালো না কারণ কি দেখাইলো কি দিল তো আচ্ছা বাজে একটা কিছু হইব, তো ওই করছে কি আসান ভাইয়ের সাথে ওই আমার বড় হইব বয়সে লিখে ভাই এটা কি ওর লগে ওই যে স্কুল পড়তো এই স্কুলে গিয়ে বলতেছে যে এটাই আমার স্বামী মানে আসান ভাইয়ের স্বামী বানাইছে, তো ওর বানায় স্বামী বানায় আর একটা সালামি টালামি আনছে আমি আর এটা শুনি নাই পরে আসান ভাইরা মানে খুব মেয়েটা পছন্দ করিত। তা আসান ভাই একদিন বলে কি যে দেখলো বেল তোর তো এই অবস্থা মানে এই তোর বউ তো এই কয় আমি কই তো কইলে কইলে লয়ে যাওয়ার সমস্যা আমি যেটা লাগতাম না জীবনও পরে যাক গেল গাইডা। যাওয়ার পরে ইসবে বলতেছে যে দেখ ভাই তোর জীবনটা একদম নষ্ট হয়ে যাবো এই মেয়েটার তুই লাখস, আমি কইছি নাই কখনো সম্ভব না এই মেয়ে লয়ে আমি সংসার করবই না, তো যাক পরে গেলাম গা নরসিংদিকে থাকলাম এক মাস টুঙ্গি থাকলাম এক মাস কিন্তু কাজ কাম করি না মোট আমরা 25,000 টাকা লিয়ে নিলাম মানে খালায় দিছে আওলাতে সে বই খালি আব্বাই দিছে 5,000 টাকা মানে আমরা খাওয়ানোর জন্য, তো 20,000 টাকা লিয়ে নিলাম। মানুষ খালি কয় যে ইয়া তো হেরা রুবেলটা কাম করে না এমনি চলাফেরা করে আবার রুম ভাড়া দেয় মাসে 3,000 মানে কেমনে চলে দেই দি সারাদিন ঘুমায় আর খাইতেছে মানে ভালো ভালো কই ইয়া চলতেছে কেমনে চলে, তো আমরা না জানি যে আমরা বাড়ির থেকে টাকা নিয়ে চলতেছি। তো নরসিং দেওয়ার পরে যে বাড়িতে ভাড়া আসি সেই বাড়িতে এসে দেখি একটা মেয়ে মায়া শেফ আলী করে নাম, তো আমরা ঈদ এক মাস থাকি 10-12 দিন হয়েছে পরে আসান ভাইও আবার আমার লগ হয়ে থাকে ওর আমি বললাম যে ভাই এই মায়া টাকাটা রে ওরে বলতেছে যে ওই বাড়া থাকে ওর বাড়ি সিরাজগঞ্জ কই বলছে যে ওর বিয়ে হয়েছে কয় বিয়ে হয়েছে, আমি কই তো মেয়েটার তো খুব ভালো লাগছে তো এখন কি করতি এখন তো মেয়ের বিয়ে হয়ে গেছে গা, তো আমি কই আমি যদি কিনু কিছু একটা করতে পারি তাহলে তোমার কোনো সমস্যা কয় তোর তুই কি কস আমার কি সমস্যা থাকবো আমার ওর বাবা নেই তুই করতে পারলে সমস্যা নেই তুই যা ভারস তা কর কিন্তু সাবধানে করিস।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমরা কথা না বাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরছি।
ওরা আমি আজ ঠিক আছে ওই যে আমি বললাম যে শুরুতে বললাম যে আমার ওই যে কবিরাজি মানে মানে বিষয়ে একটু অভিজ্ঞতা করছি, তো করার পরে আমি নরসিং দিয়ে বড় বাজারের ভিতরে আসলাম। আসার পরে তিনটা ওষুধ লাগলো, তিনটা ওষুধ লাগার পরে আমি সবকিছু নিলাম। নেওয়ার পরে আমি ওই কাজটা করি, করার পরে মেয়েটা সাত দিনের ভিতরে আমার
নিজে নিজে করে,
আমি নিজেই করি ওষুধ, মানে আমার 600 টাকার মতো খরচ হয়েছিল ওষুধ নেওয়াটা, নিয়ে নিজেই করি। নিজে করার পরে মেয়ে আমার সাত দিনের মধ্যে অফার দেয়, অফার দেয় পরে আমি যেটা করছি এটা মনে করেন যে দুই বছর পর্যন্ত মেয়ে থাকবো আশা করা যায় আর কি, পরে মেয়েটা আমার সাত দিনের মধ্যে নিজে অফার দেয় যে তোমাকে আমি, তোমার আমার পছন্দ হয়। তারপরে এই মেয়েটারে আমি 1000 মানে 6 দিন নাকি 7 দিন ইউজ করি, ইউজ করার পরে ও যে ওষুধটা যে জায়গায় খাড়াইছিলাম সেখান থেকে আমি তুলে দিই যে আসান ভাই আমি তো এই কাম করে এটা করছি এখন তো উড়াই দিছি, কাছে ঠিক আছে উড়াই তুলে দিছি। তো ইয়ার পরে এই মেয়েটার লগে বাদ, আমি যখন ওষুধটা উড়াই লাইছি ওই মেয়েটা আমার যেমন চিনি না এরকম ভাবে থাকে, তো যাক শেষ এটা শেষ, পরে আমরা বাড়িতে আবার চিন্তা ভাবনা মানে বাড়িতে আসবো, পরে আমার ওই মামা ওর কাছে মন দিলাম যে মামা এখন কি করা যায়, পরে কইতেছে সমস্যা নাই তোরা বাইতে আয় তুই বাইতে আয়, পরে আমার বললাম যে আম্মা মামাই তো বলছে যে ভাই জল লেগে, তো কয়তো আমার তুই দিস আমি কত কম কত কম দিস, তো দিলাম দেওয়ার পরে ওই যে আমার ওই যে স্ত্রী প্রথম স্ত্রী ওর কিন্তু মানে ডিভোর্স হয় না কোনো কিছু ফেসও ভাঙ হয় না, আমার তলেই আছে আর ওদেরকে আমি ফোন দিয়ে দিয়ে এমন বকাবো কি মানে মুখে বলা কোনোদিন সম্ভব না, মানে বকি কারণ এই কারণে যে আমার তো যেমন হেরার মনটা উইটা যায় এই কারণে আমি বকি, তো বকার পরে বলতেছে যে আয়, তো আমি কইতেছে আচ্ছা ঠিক আছে যামু, তো যামু পরে ইসব যে আমার বন্ধুটা ওই বলতেছে আয় কামলা একটা মাইরালাম তো তোর শৈল দিতাম না আঘাত করতো আয় তুই, তো গেছি আমরা বাড়িতে আসলাম, আসার পরে আমরা তো ঘর বাড়ি সব শেষ কিছুই নেই, ওই যে আমার নানার জমিন ছিল ফুন্ডুরি সিম, নানার জমিন ছিল ফুন্ডুরি সিম, এখানে মারি বসলাম মারি বয় মারি বইতে শুরু করলাম আমার খালার সার্ফার ভিতরে থাকিয়া, তো মানে বুঝতেছি বর পরে একটা বাড়ি করলাম ছোট্ট বাড়ি করার পরে খালার চারপাটা ওই মানে আমার সংসার ভাঙার পরে খালার সংসারও ভেঙে গেছে, আমার খালু আমার খালারে সাইডে ডিভোর্স দিয়ে দিছে কারণ আমার যেহেতু আমি কথা শুনছি না, আমার খালারও মানে ডিভোর্স দিয়ে দিছে, তো খালায় আমরা তো থাকতেছি এক কারণে থাকতেছি, তারপরে ওই যে যেই ফেসটা যেইভাবে ওই 15,000 টাকা দা ভাঙি মানুষ টানুষ ধরা বলছে যে 15,000 টাকা নিলে নাও নাইলে তোমরা যেই ভুল করছো কারণ একটা দেখায় আর একটা দিছো তোমরা সে টাকাই ভাঙা না, তোমরা নিলে নাও না নিলে যাও গা, তো 15,000 টাকা দিয়ে ফেসকুস ভাঙি, এটা গেল ভাঙার পরে
ফেসকুস ভাঙেন মানে হচ্ছে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে,
হ্যাঁ ডিভোর্স দুনো পক্ষে মিলে ডিভোর্স দেওয়া হয়, তো দেওয়ার পরে তো আমরা গোট্টা বান্ধি, গোট্টা বান্ধি পরে মানে আমি ফোন দিছি আসান বাইরে নসিন দিজায় থাকে আর ফোন দিছি যে ভাই এখন তো সবকিছু শেষ গোট্টরও মানলাম মানে পজিশন একটু ভালো, তো এখন তো ভালো লাগে না এমনি কি করা যায়, ভালো না লাগলে আমার কাছে আয় তোরা বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে তুমি বিয়ে করাইলে করো, ওরা বিয়ে করাইব, ওরা একটা মেয়ে দেখলাম সর্দি গুল্ডি মানে আমরা বর্তমান চেয়ারম্যান যে ওর বাড়ির কাছে কেমন মেয়ে পছন্দ হয়েছে, আমি হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে টিয়া সবকিছু হইল, ওর পরে ওই বাসর্গ যেটাকে বলা হয় দিল আমার লগে কেটা ছিল আমার বড় ভাই আমিরুল আর ওই যে ইসো ওই ছিল ফোলেট গেলাম, গিয়ে দেখি ভাই এমন অবস্থা, এটা একটা গণমাধ্যম আমি মিথ্যা কথা বলতে আসি না কারণ আমি অনেকদিন ধরে গল্প শুনি, এমন অবস্থা মেয়ে একদম মেন্টাল, মেয়ের মাথার মধ্যে মনে হয় কিনু কিছু নাই একদম মেন্টাল, তো যাক মেন্টাল বলে হ্যাঁ নিয়ে আমি দেখাইলাম যে ভাই এই সমস্যা দেখো তোমরা, পরে কয়তো আচ্ছা তুই যদি মিশা কথা কস আয় দেখি, দেখার পরে ওরা বলতেছে যে এই মেয়ে নিয়ে তো কোনোদিনও সংসার করা সম্ভব না, আমি বুঝতে এখন কি করা যায়, আচ্ছা তুই বাইতে আয়, বাইতে আয় বাইতে এলাম বাইতে আমার বলতেছে আম্মু আমার তো এই সমস্যা তোমরা কি করাইছো না করাইছো এখন দেখো এই অবস্থা,
মেন্টাল বলতে কি কি কিভাবে বুঝলেন
মানে মেন্টাল ভাবে আমি স্বামী স্ত্রী কত মানে একটা বাসর ঘরের মধ্যে কত মানে কথাবার্তা থাকে না ভাই কিনু কিছু বুঝে না মানে কিনু কিছু জব দেয় না মানে ওর মতো আসছে এরকম সিস্টেম আর কি, তো বুঝলাম তো ওরা নিয়ে দেখালাম ওই বললো যে এটা নিয়ে তো কোনোদিন সংসার করা সম্ভব না, তো আমরা বললাম যে আমার এই সমস্যা কারণ আমি কয়ে যাক চালু হইব না এটা লোক তো সংসার করতে হইব, জন নাকি ফোনে বলছে এই কথাটা, আমি আমার শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট নরসিংদী চলে আসি, নরসিংদী চলে আসি আমার আর কোনো খোঁজখবর নাই, আমি ইসবের তো বলেই না আমার বড় ভাই তো বলেই নাই যে আমি কই গেছি, আমার কথা যা তো আমার মা বলতেছে যে এটা নিয়ে তো সংসার করতে হইব, আমি এটা নিয়ে সংসার করবো না আমি বাড়িতে যাবো গা, আমার মায়ের বলতেছে যে তুই কই আসোস, আমি বলছি যে আমি নরসিং দিয়েছি আয় তোর এটা ফেসকুস মানে যেমনি হোক সমাজ একটা এটা করে দিব মানে, তো যাক কিছুদিন পরে যাওয়া 15 দিন পরে যাওয়ার পরে আমার বড় ভাই নেতা মানে ওই বিচার আচার করে মানে ওর ক্ষমতা আছে ভালো, ওর কাছে বললাম যে ভাই এই সমস্যা এখন তো এমনি এমনি বলছে বলছে এবারে ওই চেয়ারম্যানের কাছে ফোন লাগাইছে, ফোন লাগায় বলতেছে যে বিআই মানে জিতরামপুরের যে একটা ফেস মেম্বারের বাড়ির কাছে এটা তো আমারই ভূত্ব ভাই, এটা তো মেন্টাল আপনারা জানে নাই তো এই ফেস কুসটা মানে কিন্তু আপনি যাতে কিন্তু কিছু না করেন এটা দলীয় চলা সম্ভব না এটা ভাঙ্গে দেন ফরা কইতেছে মেম্বারের উপরে আমি দিয়ে দিছি দায়িত্ব মেম্বারের জাগরত হয় ২০,০০০ টাকা দিয়ে অন্য দরকার নাই, তুই যত ২০,০০০ টাকা দিতে পারবি ২৫,০০০ টাকাও দিতে পারবি ২৫,০০০ টাকা তুই দিয়ে দিবি। ওরা আমার আম্মু বলছে যে আমার তো টাইম লাগবে, ওরা কয় কি কেমন টাইম কয় এক মাসের টাইম লাগবে, এক মাসের টাইম দিল ওরা এক মাসের ভিতরে ২৫,০০০টাকা দিয়ে দিব ওরা ডিভোর্স দিয়ে যাইব।
মানে আপনার সেকেন্ড বিয়েটাও একই অবস্থা?
হ্যাঁ, তো আমরা তো মানে ২৫,০০০টাকা হাতের মধ্যে নাই কি করবো ওরা টেনশন মাতার মধ্যে। পরে সাবেক মেম্বার বর্তমানে ২০১১ সালে মেম্বার আসছিল ওর কাছে গিয়ে বললাম যে ভাই আমার তো ব্রাককটা নাম দিতেই গো, ওরা কাছে আচ্ছা ঠিক আছে। পরে ব্রাককটা নাম দিলাম, নাম দেওয়ার পরে ৭,৫০০ টাকা জমা দিলাম, ৫০,০০০ টাকা লোন নিলাম মানে ১৫ দিনের ভিত্তিতে। আসার পরে এই ৭,৫০০ টাকা দিয়ে লাই যার টানছিলাম ওরে দিয়ে লাই, দেওয়ার পরে হ্যাঁ দিয়ে ২৫,০০০টাকা আর এমনি আমার খরচ মর্চ মিলায় ওই টাকাটাতে মনে হয় ১০-১৫,০০০টাকা থাকে আর সব খরচ হয়ে যায়। তো প্রতি মাসে কিস্তি দেওয়ার লাগে ৫,৫০০টাকা করে আর হ্যাঁ হয়েছে ৮০০টাকা করে এমনি কিস্তি দিয়ে যাইতেছি বলে আরেক বছর ২০১৭তে এটা তো ২০১৮-২০১৭র রমজানও বিয়ে দেখতেছি আমার তো আমার লাগে মানে করেন যে
আবার বিয়ে দেখছে।
হ্যাঁ আবারও বিয়ে দেখতেছি কিন্তু ভালো ভালো সম্বন্ধ আসতেছে কিন্তু এলাকার লোকেরা বলতেছে যে হ্যাঁ ভালো না হ্যাঁ ফ্যামিলি ভালো না বউ দেখতে পারে না উনি দুইটা বউ খেলাই দিছে এই কারণে আসতে পারে না। ওরা আমার ওই এলাকার মধ্যে বড় ভাই ওর শ্বশুর বাড়ি হইলো আমি যে জায়গায় বিয়ে করছি এখানে শ্বশুর বাড়ি দুলারামপুর গ্রাম বলে তো ওর নামটা আমি বলতে যাচ্ছি না। তো সব দেখাশোনা হইলো মেয়ের বেলা আগে একটা বিয়ে হইছে তো সব দেখাশোনা হইছে পরে ও আমার মেয়ের বাড়ি এরা বলতেছে যে ওই যদি বলে বা ইমুকের জামাই যদি বলে তাহলে আমরা বিয়ে দিন। বলে বললাম যে ভাই তুমি যদি দেখো আমার তো সোলার সেন্টিমিটার দেখো মানে সবকিছু দেখতেছো কিন্তু আমার তো কোনো দোষ না মানে মেয়ে পছন্দ হয় না এই কারণে লাখি না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিই মনে, তো বলে দিই মনে ওই বলে দিছে না ছেলে হিসেবে মানে সব দিকে দিয়ে ভালো ঠিক আছে। আর আমি কিন্তু আবাসিক হোটেল একা দ্বারা যাওয়া আসা করতে আছি মানে যাওয়া আসা করতেছি আমি ওই যে ফুচকা জালমুড়ি এগুলাম ব্যবসা করি আর একা দ্বারা আমি মানে আবাসিক হোটেলে যাই আসি মাধবজি যাই পরে টঙ্গি আসি ইনোসেন্দি আসি মানে এমিলে আসা যাওয়া করতে আছি। করার পরে পরে বিয়েটা করবো, বিয়েটা করার পরে ২০১৭-এ বিয়েটা করবো, করার পরে করছি কি সব ঠিক আছে হ্যাঁ বিয়ে করবো। পরে ওই বলে দিল বিয়ে টাকা দিব কত, ছেলে যেহেতু দুই বিয়ে করছে টাকা দিব মাত্র ২৫,০০০ আর একটা জিনিস দিয়ে দিব। তো বিয়েটা করলাম, বিয়েটা করার পরে তো যাক মেয়ে আমি বাড়িতে আনছি পরে মানুষের নানান কথা বলতেছে যে এটা ভালো না এই সে মানে অনেক কিছু যা মেয়ে এটা লাগবো না। তো আমার মাথার মধ্যে টেনশন যে কি করবো
মেয়েটা ভালো না মানে
মানে মেয়েটা মানে কালো ছিল এবং চিকনা ছিল মানে খেংলা ছিল আর কি।
তো এগুলো বিয়ে করার আগে দেখেন?
হ্যাঁ হ্যাঁ আমি দেখছি কিন্তু আমার মনে মানসিকতা ছিল না যে আমি বিয়ে করছি রয়ে খামো কিন্তু আমার বন্ধু বান্ধবের মানে ঠিক করে মানে বন্ধু বান্ধবের করতে পারিলে ধর এটা কি বিয়েগুলি মানে এসে অনেক কিছু মানে ইয়া করে আর কি যে এটা ধরো এটা সুন্দর না মানে এসে ঘরে করলাম যে এখন আমি কি করতে পারি। ঘরে আমার এক বন্ধু নামটা বলতে চাচ্ছি না ও এতটা একটা জিনিস দেই রেখা আমি কি দিবি তুই তো সিগারেট খাস আমি কম সিগারেট খাই আচ্ছা তুই একটা জিনিস খা ওরে আমার গাঁজা দিল আমি আর জানি না যে এটার ভিতরে গাঁজা না সিগারেট ওরা ওই ধরাই দিল আমি জ্ঞান না দিই অন্যরকম লাগে রে কার বেটা খা তুই যে টেনশন আসোস টেনশনটা মুক্ত হইব আমি আচ্ছা তো তুই দে খাই ওরে খাইলাম গাঁজা খাইলাম প্রথম দিন খাইছি পরে মাথা টাতা ঘুরে মুড়ে মানে অনেক খারাপ লাগছে পরে শুয়ে রয়েছি পরে ওই মেয়েটার কাছে আমি আবার আরেকজনের কাছে যুক্তি নিলাম যে আল্লাহ গাঁজা খাওয়া স্টার্ট হইলো মানে খাইতেছি একাধারে খাইতেছি ডেলি দুই তিন স্টিক মানে প্রত্যেক সিগার যতটা খাই মানে চার পাঁচ বার গাঁজা খাই ডেলি মানে ভাল লাগে খাইতেছি। তো একজনের কাছে যুক্তি নিলাম যে ভাই মানে আমি তো এই মেয়ের রাখবো না অনেক মেয়ের দোষ বাড়া করা যায় কি কইরা পরে বলতেছে যে আসলে তাইলে তুই ওইটাতে বিরত থাকবি আমি কই আচ্ছা ঠিক আছে বিরত থাকবো। তো থাকবো পরে এমনই মনে করেন যে রোজা শেষ আমি নয় রোজার মধ্যে বিয়ে করছি রোজা শেষ পর্যন্ত মানে ঈদের দুই একদিন আগে আমায় বলতেছে যে তোর শ্বশুর বাড়িতে ইফতারি দিয়ে তুই। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে ইফতারি দাও দিলে ওরা দিছে আমি আমার এনিয়া মুর্শিদাবাদ নামে একটা বাজার আছে, এই বাজার থেকে মনে করেন যে কাপড় সবরে 2995 টাকার মানে সম্পূর্ণ কমপ্লিট করি 2995 টাকার করে। আমার ইয়ার আগে আবার 1500 টাকা দিয়ে গেছিল কাপড় সবরে, 2995 টাকা মানে সবকিছু কমপ্লিট করি। কমপ্লিট পরে যাই, যাওয়ার পরে মনে করেন যে মাগরিবের উক্ত এ জায়গা যাই, ওটু দিয়ে হয়ে যায়। যাওয়ার পরে আমি এডি নিয়ে থুইছি, চুয়ের মধ্যে থুইলাম, তারপর একটু বসি, বোয়ার পরে আমি চারিবার মানে ভাইয়া পানি খুঁজছি যে একটু পানি দাও মারে, একটু পানি দাও মারে, পানিটা দিল না, ওই মোবাইল নিয়ে ব্যস্ত, তো মোবাইল নিয়ে ব্যস্ত, পানিটা দিল না, দিল না। পরে বাজার টিনে দেখি ওরা দিয়ে গেছে আমার 1500 টাকা, আর আমি 2900 টাকা 2995 টাকার বাজার করলাম। এডি একটা বাজার হলো মানে আমার মনটার মধ্যে কষ্ট হলো, 2900 টাকার বাজার করলাম মানে 3000 টাকার বাজার করলাম, এডি বেলা বাজার কেন। তো আমি বাইতে আইবসি ওই যে ভাই মানে কইছিল যে ছেলে হিসেবে ভালো, এই ভাইয়ের কাছে বিচার আইসে, তো বিচার আইসে পরে ভাই কইতেছে যে আচ্ছা আমি দেখতেছি দেখতেছি পরে আমরা সকালে ধরছি, ধরার পরে কইতেছে কিরে যে তুই আয় বললি কে রে, আমি কই ব্যবহার করছে, আচ্ছা ঠিক আছে তুই ব্যবহার করে, পরে আমার ঈদের মধ্যে আর নিতে আসে নাই, আমি ওর যাই নাই, ঠিক আছে। আমার তো মেয়ে পছন্দ হয় না বন্ধুরা এই কথা বলে এই কথা বলে, পরে ইয়াবা ইয়াবা আমি জীবনের প্রথম দেখি আমি কয়েকজন লোকের লোক চলাফেরা করি, আমি নাম বলবো না, পরে হেরা ইয়াবা খায় মানে আমার আমি সহযোগিতা করি আর কি, ইয়াবা আমি তো কাজা স্টার্ট খাই তুই এসছি, ইয়াবা খাই খায়, পরে আমি দেখতেছি যে আসলে এটা কিডা, পরে এটা এমনি দু একদিন খাইছি পরে এটা খাই না, গাজাটা স্টার্টিং খাইতেছি। তারপরে ওই যে মেয়েটা মানে আমার তৃতীয় হবের কথা, তো হয়তো বলতেছে যে না আমার ভাত খাইবো, পরে একদিন রাত্রে গেলাম শ্বশুর বাড়ি গেলাম, মানে এত চা হইতেছে যে আমি আসে না মানে এটা ফেস খুঁজ ভাঙ তুইব, তো পরে গেলাম, যাওয়ার পরে কিলো যাওয়ার পরে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমি আবার গাঁজা বানাই নিছি, পাঁচটা সিগারেট নিয়েছি, গাঁজা নিছি, গাঁজা নেওয়ার পরে গাঁজাটা খাইলাম, খাইয়া খুয়েছি, হয়ে যাইতেছে যে আমার কিছু মানে আমার থেকে কিছু পাওয়ার জন্য স্বামী হিসাবে স্ত্রী হিসাবে, তো আমি ওই মানে ওই কাজটাতে আমার বড় ভাই যেহেতু বইরা দিয়েছে যে এটাতে বিরত থাকবি, আমি বিরত থাকার চেষ্টা করতেছি, তো যাক এক হিসাবে মারামারি হইল, মারামারি হওয়ার পরে
মারামারি করলেন,
হ্যাঁ হ্যাঁ মারামারি করলাম, মারলাম অনেক মারলাম, মারার পরে আর সকালে ওই বলে না যে আমার মারছে, বলছে না আমি সকালে এসে করছি।
তিন নম্বর বউটা আপনার কি হলো, থাকলো না চলে গেল?
চলে গেল।
আচ্ছা আমি একটু সংক্ষিপ্ত করে ফেলতে চাই, এই মেয়েটাকে আপনি ডিভোর্স দিয়ে দেন, আপনি দেন নাকি মেয়েটাই দেয়?
না মেয়েটা দিতে চায় না, কিন্তু আমি
আপনি দিয়ে দেন এবং এটা আপনি জরিমানা দেন।
হ্যাঁ আমি জরিমানা।
এইটাই কি আপনার লাস্ট ওয়াইফ ছিল নাকি আরো?
না এটাই লাস্ট
লাস্ট ওয়াইফ ছিল। কবে কত সালে ডিভোর্স হয়েছে?
2017 রমজান।
এরপরে আপনি আর বিয়ে শাদী করেন
না? এখনো বিয়ে।
এবং তারপরে আপনি এখনো এই সব অবৈধ সম্পর্কের মধ্যে এখনো আছেন?
আমি অবৈধ সম্পর্কের মধ্যে আছি, লাস্টে তারপরে আমার কথা আছে আর কিছু। পরে ওই যে বলছিলাম যে খালাত্তু বোন বিয়ে করবো, সাকিনের বিয়ে করবো, সাকিনের ছোট বোন সাজিয়া, তো ওই বিয়ের হুজুর তো হয়েছে, ওই ফাইভ পাস করছে।
আমি আমি ইন ডিটেলে যেতে চাচ্ছি না, আমি বুঝতে পারছি আপনার গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যেহেতু আপনি আমার অনুষ্ঠানগুলো শুনতেন এবং শুনে আপনি বলেছেন যে আপনি কিছু কিছু জায়গা থেকে সরে এসেছেন, আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করেছেন, সে কারণে আজকে আপনাকে আমি এখানে ফ্লোর দিচ্ছি। আমি গল্পটা যেটা বুঝেছি যে আপনার একটা অনৈতিক সম্পর্কের মধ্যে যাওয়া সেটা আপনার অনিচ্ছাকৃত ছিল ছোটবেলাতে, তারপরে আপনার এই বিষয়ের প্রতি অনেক বেশি আগ্রহ হয়, আপনি বৈবাহিক জীবনে সুখী হতে পারেননি কারণ আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু আপনি বিভিন্নভাবে মেয়েদের সঙ্গে অবৈধভাবে মিশেছেন, পাশাপাশি আপনি ড্রাগও নিয়েছেন, এটাই হচ্ছে আপনার গল্প আজকের সিক্রেটস। আপনি এখন কি অবস্থায় আছেন?
এখন আমি প্রায় 2 লক্ষ টাকা ঋণ নিয়েছি।
ঋণ হয়েছেন সেটা আমরা বুঝতেই পারছি, ড্রাগ নেন এখনো?
না 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 এখন ড্রাগ নেই,
ড্রাগ ছেড়ে
দিয়েছি, সিগারেটটা নেই
বর্তমানে, সিগারেটটা নেন। আর এই যে নারী বিষয়ক যে অবৈধ সম্পর্ক,
নারী বিষয়ে মানে সব ছেড়ে দিয়েছি, আর
তার জন্য ছেড়েছেন
সাজিয়া যে মেয়েটা, এই মেয়েটারে আমি বিয়ে করতে চাইছিলাম।
আপনি আমাকে একটা কথায় উত্তর দেন, আপনি কি আপনার ভুলগুলো বুঝতে পারছেন?
হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, দেখে এখানে আসছি।
তাহলে আমরা চাইবো যে আপনি এখান থেকে বের হয়ে আসেন, আপনি যদি 3 থেকে 4 বছর শুনেছেন, আপনি কিছু কিছু জায়গায় রিকভারি করেছেন, একটা সুস্থ সুন্দর জীবনের জন্য আসলে একের পর এক ভুল চেষ্টা করার কোনো মানে হয় না, সেখানে আমার মনে হয় নিজের ভুলটা বোঝাটা খুব জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ যে তারপরও আপনি আমাদের এখানে এসেছেন। আপনার বাড়ি কোথায় জানো?
নরসিংদী থানা,
নরসিংদী থেকে আপনি কষ্ট করে এখানে এসেছেন এবং আপনি আজকে ঘন্টাখানেক সময় আমাদের সঙ্গে থাকলেন, আপনার জন্য শুভকামনা থাকছে, যতটুকু রিকভার করেছেন বাকি সময়টুকু রিকভার করবেন, অনেক ধন্যবাদ আপনাকে।
Exclusively on FusionBD.com.